This track was downloaded from FusionBD.com.
শক্তিদা যোগ মিলে যা, মাত্র একদিন তারপরই অমাবস্যা।
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক গায়ক আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। স্বাগত জানাচ্ছি কুয়াশার রাতে, আমি শারমিন আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর শুরুতেই জানিয়ে দেব যে কথাটি আমরা সবাই জানি, নেসেসিটি নোজ নো ল। সত্যি বন্ধুরা, প্রয়োজন আসলে কোনো আইন মানে না। যখন তখন ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যায় যে কেউ, প্রতিটি মানুষ যেমন আলাদা, আলাদা তাদের প্রয়োজনও। তাই আপনি আপনার প্রয়োজন বুঝে গ্রামীণ ফোনের ইমার্জেন্সি ব্যালেন্স এখন 100 টাকা পর্যন্ত ডায়াল করুন *1010*1#। ইউসেজ এর ভিত্তিতে পৌঁছে যাবে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স। আরো ডিটেল জানতে ভিজিট করুন www.graminphone.com এই ঠিকানায়। আর শুরু করে ফেলবো আজকে কুয়াশার প্রথম ঘন্টার আয়োজন। আজকের আয়োজন হচ্ছে গল্প শোনা, গল্প পড়ে শোনাবে, গল্প পড়ে শোনানো, সেটি করছে যথারীতি সেতু প্রতিবারের মতন। আজকে গল্পের নাম হচ্ছে ভয়, হুমায়ুন আহমেদের লেখা। যারা হুমায়ুন ভক্ত তারা সবাই জানেন আগামী 13ই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিন। তো তাকে শ্রদ্ধা জানিয়ে তার ভক্তদের জন্য আজকে কুয়াশার প্রথম ঘন্টার আয়োজন, হুমায়ুন আহমেদের গল্প ভয় পড়ে শোনাবে সেতু। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221 সঙ্গেই থাকবেন। প্রথম পর্ব শুনে তারপর দ্বিতীয় পর্ব শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসছি।
ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় কিভাবে হলো একটু বলি। কেমিস্ট পরীক্ষার পরীক্ষক হয়ে পাড়াগা ধরনের এক শহরে গিয়েছি। এই অঞ্চলে আমি কখনো আসিনি। পরিত্যক্ত এক রাজবাড়িকে কলেজ বানানো হয়েছে। গাছগাছড়ায় চারিদিক আচ্ছন্ন, বিশাল কম্পাউন্ড, কিন্তু লোকজন নেই। পরীক্ষার জন্য কলেজ ছুটি হয়ে গেছে, খা খা করছে চারদিক। আমি একটু হকচকিয়ে গেলাম। একটা সময় ছিল যখন পরীক্ষকদের আলাদা খাতির যত্ন ছিল, কলেজের প্রিন্সিপাল নিজের বাসায় রাখতেন। সকাল বিকাল নানান ধরনের খাবার, জাল ফেলে পাকা রুই ধরা হত, যত্নের চূড়ান্ত যাকে বলে। এখন সেই সব দিন নেই, কেউ পাত্তাই দেয় না, বিরক্ত চোখে তাকায়। আমার জায়গা হলো কেমিস্ট ল্যাবরেটরির পাশের একটা খালি কামরায়। প্রিন্সিপাল সাহেব বললেন,
আপনাকে হোস্টেলেই রাখতাম, কিন্তু বুঝতেই পারছেন চারদিকে থাকবে ছাত্র, আপনি অস্বস্তি বোধ করতেন। ছাত্ররা তো আর আগের মতো নেই, মদ-চদ খায়, একবার বাজে মেয়ে নিয়ে এসে নানান কীর্তি করেছে, বিশ্রী ব্যাপার। তবে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, আমার বাসা থেকে খাবার যাবে।
থাকার ঘর দেখে চমকে উঠলাম। আগে বোধহয় স্টোর রুম ছিল, একটা মাত্র জানালা, রেলের টিকিট দেওয়ার জানালার মতো ছোট। ঘর ভর্তি মাকড়সার ঝুল, দুটি বিশাল এবং কুৎসিত মাকড়সা পেটে ডিম নিয়ে বসে আছে। এই নিরীহ প্রাণীটিকে আমি অসম্ভব ভয় পাই। এদের ছায়া দেখলেও আমার গা ঠান্ডা হয়ে আসে। ঝাড়ুদারকে 500টা টাকা দিলাম মাকড়সা এবং মাকড়সার ঝুল পরিষ্কার করবার জন্য। সে কি করলো কে জানে, ঘর যেমন ছিল তেমনই রইল। দুটির জায়গায় এখন দেখছি তিনটি মাকড়সা, তৃতীয়টির গায়ের রং কালো, চোখ জল জল করছে। সন্ধ্যাবেলা হারিস নামক একটা লোক একটা হারিকেন জ্বালিয়ে দিয়ে গেল, অথচ দিনের বেলায় দেখেছি ইলেকট্রিসিটি আছে। হারিস বলল,
রাত 10টার পর কারেন্ট আসে।
আমার বিস্ময়ের সীমা রইল না, রাত 10টার পর আমি কারেন্ট দিয়ে কি করব। সন্ধ্যার পর এলেন কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর সিরাজউদ্দিন, এর সঙ্গে আমার সকালে একবার দেখা হয়েছে। তখন বোধ হয় তেমন মনোযোগ দিয়ে দেখিনি, মুখ ভর্তি আর্নেস্ট হেমিংওয়ের মতো চাপদাড়ি, মাথায় টুপি, চোখে সুরমা, গা থেকে আতরের গন্ধ বেরুচ্ছে। বেটে খাটো একজন মানুষ, বয়স পঞ্চাশের মতো হলেও চমৎকার স্বাস্থ্য, এই গরমেও গায়ে ঘিয়া রঙের একটা চাদর। স্যার কেমন আছেন আপনি? এই তো ভালোই। আপনার খুব তাকলিফ হলো স্যার?
না তাকলিফ আর কি, আগে এক্সামিনার সাহেবরা এলে প্রিন্সিপাল সাহেবের বাসায় থাকতেন, কিন্তু ওর এক ছেলের মাথার দোষ আছে, প্রিন্সিপাল এখন আর কাউকে বাসায় রাখেন না, ছেলেটা বড় ঝামেলা করে।
আমি বললাম আমার কোনো অসুবিধা হচ্ছে না। সিরাজউদ্দিন সাহেব ক্ষীণ কণ্ঠে বললেন,
স্যার ভেতরে এসে একটু বসব?
নিশ্চয় নিশ্চয়ই, আসুন গল্প করি। সিরাজউদ্দিন সাহেব বসতে বসতে বললেন,
এখানে ডিস্ট্রিক্ট কাউন্সিলরের একটা ডাক বাংলো আছে, আপনাকে সেখানে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেখানে রেভিনিউর সিও তার ফ্যামিলি নিয়ে থাকে, কোয়াচারের খুবই অভাব।
বুঝতে পারছি, এ নিয়ে আপনি ভাববেন না, দিনের বেলাটা তো কলেজেই কাটবে, রাতে এসে শুধু ঘুমান, বইপত্র নিয়ে এসেছি, সময় কাটানো কোনো সমস্যা না। সিরাজউদ্দিন সাহেব ইতস্তত করে বললেন,
রাতে ঘর থেকে বেরুতে হলে একটু শব্দ টব্দ করে তারপর বেরুবেন, খুবই সাপের উপদ্রব।
তাই নাকি?
জি স্যার, এখন সাপের সময়, গরমে অতিষ্ঠ হয়ে গর্ত থেকে বের হয়, হাওয়া খায়।
আমার গা হিম হয়ে গেল, এ তো মহাযন্ত্রণা। প্রায় 200 গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে বাথরুম, আমার আবার রাতে কয়েকবার বাথরুমে যেতে হয়।
তবে স্যার ঘরের মধ্যে কোনো ভয় নেই, চারিদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছি, সাপ আর আসবে না।
না এলেই ভালো।
যদি স্যার অনুমতি দেন পা উঠিয়ে বসি?
আরে বসুন বসুন, যেভাবে আপনার আরাম হয় সেভাবেই বসুন। ভদ্রলোক পা উঠিয়ে বসলেন এবং একের পর এক সাপের গল্প শুরু করলেন। সেই সব গল্প অতি বিচিত্র। রাতে ঘুম ভেঙেছে, হঠাৎ তার মনে হল নাভির উপর চাপ পড়ছে, চোখ মেললেন, ঘরে চাঁদের আলো, সেই আলোয় লক্ষ্য করলেন একটা সাপ কুঞ্জুলি পাকিয়ে তার নাভির উপর শুয়ে ঘুমাচ্ছে। আসল সাপ, শঙ্খচূর। এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, সাপের গল্প আর শুনতে ইচ্ছে করছে না, দয়া করে অন্য কোনো গল্প বলুন। ভদ্রলোক সম্ভবত সাপের গল্প ছাড়া অন্য কোনো গল্প জানেনই না। কিছুক্ষণ চুপ করে থেকে শুরু করলেন সাপের সঙ্গম দৃশ্যের বর্ণনা। চৈত্র মাসের এক জ্যোৎস্নায় তিনি এই দৃশ্য দেখেছেন। বর্ণনা শুনে আমার গা ঘিন ঘিন করতে লাগলো। সিরাজউদ্দিন সাহেব বললেন,
সাপ যে জায়গায় এসব করে তার মাটি কবজে ভরে কোমরে রাখলে পুরুষত্ব বাড়ে।
বিজ্ঞানের একজন শিক্ষকের মুখে কি অদ্ভুত কথা। আমি ঠাট্টা করে বললাম, আপনি সেখানকার কিছু মাটি নিশ্চয়ই সংগ্রহ করলেন। তিনি আমার ঠাট্টা বুঝতে পারলেন না, সরল ভঙ্গিতে বললেন,
জি না স্যার।
লোকটি নির্বোধ, মানুষের সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না, কিন্তু এই লোকটি উঠছে না। সাপ সম্পর্কিত যাবতীয় তথ্য সে আমাকে দেবে বলে বোধহয় তৈরি হয়ে এসেছে। মুক্তি পাওয়ার জন্য একসময় বলেই ফেললাম, সারাদিনের জার্নিতে আমি টায়ার্ড, যদি কিছু মনে না করেন বাতি জাতি নিভিয়ে শুয়ে পড়ব। ভদ্রলোক অবাক হয়ে বললেন,
কে বলছেন স্যার, ভাত না খেয়ে ঘুমাবেন? ভাত তো এখনো আসেনি, দেরি হবে, আমি প্রিন্সিপাল সাহেবের বাসা থেকে খোঁজ নিয়ে তারপর আপনার কাছে এসেছি, আমি যাওয়ার পর রান্না চড়িয়েছে, গোশত রান্না হচ্ছে।
তাই নাকি?
জি। আপনি গরু খান তো?
জি খাই,
এখানে কসাইখানা নাই, মাঝে মাঝে গরু কাটা হয়, আজ আবার হাট বার, তাই গরু কাটা হয়েছে। প্রিন্সিপাল সাহেব 2 ভাগ নিয়েছেন।
ও আচ্ছা,
25 টাকা করে ভাগ,
তাই বুঝি।
প্রিন্সিপাল সাহেবের স্ত্রীর রান্না খুবই ভালো,
তাই নাকি?
জি, তবে আজ রান্না করছে তার ছেলের বউ, যে ছেলেটা পাগল তার বউ।
ও আচ্ছা।
বিরাট অশান্তি চলছে প্রিন্সিপাল স্যারের বাড়িতে, ছেলে বটি নিয়ে তার মাকে কোপ দিতে গেছে, বউ গিয়ে মাঝখানে পড়ল, এখন ছেলেকে বেঁধে রেখেছে, এই জন্যই রান্নার দেরি হচ্ছে।
কোনো হোটেলে গিয়ে খেয়ে এলেই হতো, এদের দুঃসময়ে।
কি যে বলেন স্যার, আপনি আমাদের মেহমান না, তাছাড়া ভদ্রলোকের খাওয়ার মতো হোটেল এই জায়গায় নেই, নিতান্তই গণ্ডগ্রাম, হঠাৎ সাব ডিভিশন হয়ে গেল, ভালো একটা চায়ের দোকান পর্যন্ত নেই।
রাত 10:30 খাবার এলো, 2 প্লেট। সিরাজউদ্দিন সাহেবও আমার সঙ্গে খেতে বসলেন, হাত ধুতে ধুতে বললেন,
প্রিন্সিপাল স্যার আমাকে আপনার সঙ্গে খেতে বলেছেন, আপনি হচ্ছেন আমাদের মেহমান, আপনি একা একা খাবেন তা কি হয়?
প্রিন্সিপাল সাহেবের ছেলের বউ অনেক কিছু রান্না করেছে, অসাধারণ রান্না। সামান্য সব জিনিসেও রান্নার গুণে অপূর্ব হয়েছে। মেয়েটার জন্য আমার যথেষ্ট কষ্ট হল। বেচারি হয়তো চোখের জল ফেলতে ফেলতে রেঁধেছে, আজ রাতে সে হয়তো কিছুই খাবে না। সিরাজউদ্দিন সাহেব।
জি স্যার।
প্রিন্সিপাল সাহেবের ছেলের বউকে বলবেন আমি এত ভালো রান্না খুব কম খেয়েছি, দ্রৌপদী এর চেয়ে ভালো রাখতে পারত বলে আমার মনে হয় না।
জি স্যার বলবো, তবে প্রিন্সিপাল স্যারের স্ত্রীর রান্নার কাছে কিছুই না। আছেন তো কিছুদিন, নিজেই বুঝবেন।
প্রিন্সিপাল সাহেবকে বেশ বিচক্ষণ বলে মনে হল। তিনি একটা টর্চ লাইট পাঠিয়েছেন, ফ্লাস্কে ভর্তি চা পাঠিয়েছেন, পান সুপারি জর্দাও আছে কৌটায়। খাওয়া দাওয়ার পরও সিরাজউদ্দিন সাহেব অনেকক্ষণ বসে রইলেন, চা খেলেন, পান খেলেন, দীর্ঘ একটা সাপের গল্প বললেন, বিদায় নিলেন রাত ১১টার পর। যে লোকটি ক্রমাগতই সাপের কথা বলেছে তার দেখলাম তেমন ভয় টয় নেই, টর্চ বা লাঠি ছাড়াই দিব্যি হনহন করে চলেছে। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম। নতুন জায়গায় চট করে ঘুম আসবে না, শুয়ে শুয়ে হালকা ধরনের কিছু বই পড়া যায়। হারিকেনের এই আলোয় সেটা সম্ভব না। আমি সিগারেট ধরিয়ে সুটকেস খুললাম, বই বের করব। ঠিক তখন একটা কাণ্ড হল, প্রচন্ড ভয় লাগল, অথচ ভয়ের কোন কারণ ঘটেনি। তবু আমার হাত পা কাঁপতে লাগলো, যেন বন্ধ দরজার ওপাশেই অশরীরী কিছু একটা দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি সেই অশরীরী অতিথি ভয়ঙ্কর কিছু করবে। নিজের অজান্তেই আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? আর তখন শুনলাম থপ থপ শব্দে একজন কেউ যেন দূরে চলে যাচ্ছে, ছোট্ট একটা কাশির শব্দও শুনলাম। ভয়টা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল। আমি খুবই স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। চাঁদের আলো চারিদিকে থুই থুই করছে, কোথাও কেউ নেই। হঠাৎ এই অস্বাভাবিক ভয় আমাকে অভিভূত কেন করল? এখনো গা ঘামে ভেজা, হৃৎপিণ্ড লাফাচ্ছে। আমি শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে রইলাম। হালকা বাতাস দিচ্ছে, বেশ লাগছে দাঁড়িয়ে থাকতে। লুঙ্গি পরা খালি গায়ের একটি লোক বিড়ি টানতে টানতে আসছে। আমাকে দেখে বিড়ি লুকিয়ে ফেলে বলল,
স্যার আদাব।
আদাব, তুমি কে?
আমার নাম কালীপদ, আমি কলেজের দারোয়ান।
তুমি কিছুক্ষণ আগে কি এখানে ছিলে?
জি স্যার, লাইব্রেরির ঘরের সামনে বসেছিলাম।
কাউকে যেতে দেখেছো?
আগে না। কেন স্যার, কি হয়েছে?
না না, এমনি। কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে এলো। আমি নিশ্চিন্ত মনে বই নিয়ে শুতে গেলাম। স্টিফেন কিং এর লেখা ভৌতিক উপন্যাস, দারুণ রগরগে ব্যাপার। একবার পড়তে শুরু করলে ছাড়তে ইচ্ছা করে না, ভয় ভয় লাগে, আবার পড়তেও ইচ্ছা করে। পুরোপুরি ঘুমোতে গেলাম একটার দিকে। বার বার মনে হতে লাগলো কিছুক্ষণ আগে এই অস্বাভাবিক ভয়টা কেন পেলাম, রহস্যটা কি? আমি খুব সাহসী একটা মানুষ, এরকম দাবি করি না, কিন্তু অকারণে এত ভয় পাবার মতো মানুষও আমি নই। একা একা বহু রাত কাটিয়েছি আমি। সে রাতে আমার ভালো ঘুম হল না। দিনের বেলাটা খুব ব্যস্ততার মধ্যে কাটল। 21 জন ছেলে পরীক্ষা দেবে, যোগার যন্ত্র কিছুই নেই, ল্যাবরেটরির অবস্থা শোচনীয়, একটা মাত্র ব্যালেন্স তাও ঠিক মতো কাজ করছে না, প্রয়োজনীয় কেমিক্যালসও নেই, সে নিয়ে কারোর মাথা ব্যথাও নেই। কেমিস্ট্রির 2 জন টিচার, তারা নির্বিকার ভঙ্গিতে বসে আছেন। একজন আমাকে বলে গেলেন,
কলেজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ক্লাস ক্লাস তো তেমন হয় না, একটু দেখে শুনে নেবেন স্যার, পাশ মার্কটা দিয়ে দেবে।
আমি হেসে বললাম, কি করে দেব বলুন, দেবার তো একটা পথ লাগবে, এরা তো মনে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ কিছুই করেনি।
কি করে করবে বলেন, স্ট্রাইক ফর স্ট্রাইক লেগেই আছে, জিনিসপত্রও কিছু নেই।
একমাত্র সিরাজউদ্দিন সাহেবকে দেখলাম ব্যবস্থা করবার জন্য ছোটাছুটি করছেন, চেষ্টা করছেন কিভাবে ছাত্রদের খানিকটা সাহায্য করা যায়। 21 জন ছাত্রছাত্রী কেউ তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে রাজি নয়। একটি মেয়ে সল্ট অ্যানালিসিস কিছুই না পেয়ে তাদের স্বভাব মতো কাঁদতে শুরু করছে। সিরাজউদ্দিন সাহেব তাকে একটা ধমক দিলেন,
খবরদার কাঁদবি না, কাঁদলে একটা চর খাবি, গোড়া থেকে কর, ড্রাই টেস্ট গুলি আগে কর, আমাকে দেখিয়ে দেখিয়ে করবি।
পরীক্ষকদের একটা দায়িত্ব হচ্ছে লক্ষ্য রাখা, যেন ছাত্ররা তাদের নিজেদের কাজগুলি নিজেরাই করে, কিন্তু সবসময় দায়িত্ব পালন করা সম্ভব না, দেখেও না দেখার ভান করতে হয়, এখন যেমন করছি। ছাত্রদের জন্য আমার খানিকটা মমতাও হচ্ছে, যন্ত্রপাতি নেই, কেমিক্যালস নেই, স্যারদের কোনো আগ্রহ নেই, ছেলেরা করবে কি?
দুপুরবেলা প্রিন্সিপাল স্যার দেখতে এলেন পরীক্ষা কেমন হচ্ছে। ভদ্রলোককে মনে হলো বিপর্যস্ত, কিছুক্ষণ মুখ কুচকে রেখে বললেন,
দেন সব কটিকে ফেল করিয়ে দেন, ঝামেলা চুকে যাক।
কোন প্রিন্সিপালকে এরকম কথা আমি বলতে শুনিনি, আমি হেসে ফেললাম। প্রিন্সিপাল সাহেব বললেন,
রাতে অসুবিধা হয়নি তো?
জি না হয়নি।
সিরাজউদ্দিনকে আপনার খোঁজ খবর রাখতে বলেছি, কোনো কিছুর দরকার হলেই ওকে বলবেন, সংকোচ করবেন না।
না না তাই করব না।
সাপের গল্প বলে মাথা খারাপ করিয়ে দেবে, পাত্তা দেবেন না একদম, এখানে সাপের উপদ্রব একেবারেই নেই।
তাই নাকি?
আপনাকে ভয় খাইয়ে দিয়েছে বোধহয়, আমাকেও দিয়েছিল। প্রথম যখন আসি এমন অবস্থা, ঘর থেকে বেরোবার আগে হারিকেন লাঠি এসব নিয়ে বের হতাম।
প্রিন্সিপাল সাহেব বেশিক্ষণ দাঁড়ালেন না, আগামীকাল সন্ধ্যায় চা খাওয়ার দাওয়াত দিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেলেন। পাঁচটায় পরীক্ষা শেষ হবার কথা, শেষ হল রাত নটায়। সিরাজউদ্দিন সাহেবের বিধ্বস্ত অবস্থা। আমি হাসতে হাসতে বললাম, পরীক্ষা তো আপনার ছাত্ররা দেয়নি, দিয়েছেন আপনি, মনে হচ্ছে ভালোই দিয়েছেন। আমার সঙ্গে তিনি ঘরে ফিরলেন, খাওয়া দাওয়া করে নিজের জায়গায় ফিরে যাবেন। অতিরিক্ত ক্লান্ত থাকার জন্যই বোধহয় আর সাপের গল্প শুরু করলেন না। নিঃশব্দে খাওয়া শেষ করে তিনি উঠে পড়লেন।
যাই স্যার, দরজা বন্ধ করে শুয়ে পড়বেন, রাত বিরাতে বেরোবার সময় একটু খেয়াল রাখবেন, শব্দ করে পা ফেলবেন, সাপেরই এখন সিজন।
খুব খেয়াল রাখবো। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসা মাত্র ঠিক আগের মতো হলো। তীব্র একটা ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল, থরথর করে হাত পা কাঁপছে, নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় অজ্ঞান হয়ে যাব। দরজার কড়ায় টন করে একটা শব্দ হলো, যেন কেউ কড়া নাড়তে গিয়েও নাড়ল না। ঠিক তখন ভয়টা চলে গেল। আমি পুরোপুরি স্বাভাবিক জগ থেকে ঢেলে এক গ্লাস পানি খেলাম, গলা উঁচিয়ে ডাকলাম,
কালীপদ কালীপদ।
কেউ সাড়া দিল না, আজ বোধহয় ডিউটি দিচ্ছে না। বারান্দায় একটা চেয়ার টেনে এনে বসলাম, সিগারেট ধরালাম। আকাশে অল্প মেঘ, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ ঝাঁকা পড়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে অপূর্ব আলো আঁধার। ঢাকা শহরে বসে এই দৃশ্য ভাবাই যায় না, তবে বড় বেশি নির্জন, ঝিঝি ডাকছে, কিন্তু সেই ঝিঝির ডাকও ম্যাজিকের মতো হঠাৎ করে থেমে যাচ্ছে। সেই সময়টা বেশ অদ্ভুত মনে হয়, সবাই যেন বিরাট কোনো ঘটনার জন্য অপেক্ষা করছে। বইপত্র পড়ে আমার ধারণা হয়েছিল শিয়াল বোধ হয় প্রহরে প্রহরে ডাকে, এই ধারণাও দেখলাম সত্যি না, সারাক্ষণই শিয়াল ডাকছে। সেই ডাকের মধ্যে একটা করুণ ব্যাপার আছে। ফ্লাস্ক থেকে চা ঢেলে নিয়ে আবার এসে বসলাম বারান্দায়, আর তখন দেখলাম কালীপদ আসছে, তার হাতে এক কাদা এটো বাসন কোসন, সম্ভবত পুকুরে ধোবে।
এই কালীপদ,
আদাব স্যার,
একটু শুনে যাও তো। কালীপদ এগিয়ে এসে মাথা নুয়ে প্রণাম করল। হিন্দুদের প্রণামের এই ভঙ্গিটি বেশ সুন্দর। রাত দুপুরে ধুতে যাচ্ছ নাকি?
হুম স্যার।
আচ্ছা তুমি কি সিরাজউদ্দিন সাহেবের বাসা চেনো?
আগে চিনি।
কত দূর?
দুই মাইলের উপরে তো হবেই।
কালীপদ তুমি একটা কাজ করতে পারবে?
নিশ্চয়ই পারবো স্যার, বলেন।
তুমি কি আমাকে ওর বাসায় নিয়ে যেতে পারবে? কালীপদ অবাক হয়ে বলল,
এখন?
হ্যাঁ এখন, তুমি তোমার কাজ সেরে আসো তারপর যাব।
আমি ওনারে ডেকে নিয়ে আসি।
না না ডেকে আনতে হবে না, আমিই যাব। তোমার কোনো অসুবিধা আছে?
আগে না, অসুবিধা নাই, আমি আসতেছি।
সিরাজউদ্দিনের বাসায় যাবার ব্যাপারটা যে আমি ঝোঁকের মাথায় করলাম তা নয়, আমার নিশ্চিত ধারণা যে সিরাজউদ্দিনের সঙ্গে আমার হঠাৎ ভয় পাবার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা বের করতে না পারলে আজ রাতেও আমার ঘুম হবে না। আদিভৌতিক কোনো ব্যাপারেই আমার বিশ্বাস নেই, কার্যকারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না। বস্তু জগতের প্রতিটি বস্তুকে নিউটনের গতিসূত্র মানতে হয়। ডাল ভাঙা ক্রোশ বলে একটা কথা বইপত্র পড়েছি, আজ রাতে সেটা বাস্তবে জানা গেল। হাঁটছি তো হাঁটছি, মাঝে মাঝে জিজ্ঞেস করছি কালীপদ আর কত দূর, সে তার উত্তরে ফোত জাতীয় একটা শব্দ করছে। লোকটি কথা কম বলে, কথাবার্তা হ্যানার মধ্যে সীমাবদ্ধ, কিংবা কে জানে গ্রাম চামের দিকে হয়তো চলতি অবস্থায় কথা কম বলা নিয়ম। তার উপর লক্ষ্য করলাম লোকটি একটু ভীতু টাইপের, কোনো শব্দ হতেই দাঁড়িয়ে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, আমি যখন বলছি কি হলো কালীপদ, তখন আবার হাঁটা শুরু করছে। আমি আগেও দেখেছি দারোয়ানরা সবসময় ভীতু ধরনের হয়। একসময় আমরা ছোটখাটো একটা নদীর ধারে চলে এলাম। বর্ষাকালের চেহারা রমরমা থাকলেও থাকতে পারে, এখন দেখাচ্ছে সরু ফিতার মতো, পায়ের পাতাও হয়তো ভিজবে না। কালীপদ, নদীর নাম কি?
বেরুই নদী।
বেরুই চালের কথা শুনেছি, এই নামে নদীও আছে কে জানত? নদী পার হতে হবে?
আগে না,
এসে পড়ছি নাকি?
হুম।
সে হ্যাঁ বলেও থামছে না, ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না কোথাও থামবে, মনে হচ্ছে এটা আমাদের অনন্ত যাত্রা। সিরাজউদ্দিনের সঙ্গে কথাবার্তা কি বলবো কিছুই ঠিক করিনি, আগে থেকে ঠিকঠাক করে গেলে কোনো লাভ হয় না। আসল কথা বলবার সময় ঠিক করে রাখা একটা কথাও মাথায় আসে না। বহুবার এমন হয়েছে, হঠাৎ কালীপদ বলল,
স্যার এই বাড়ি।
আমি থমকে দাঁড়ালাম। ছোট্ট একটা টিনের ঘর, কলা গাছ দিয়ে ঘেরা, ঘর পুরানো গন্ধ আসছে, পরিষ্কার ঝকঝকে উঠান। উঠানে দাঁড়াতেই কুকুর ডাকতে লাগলো, চোর ভেবেছে বোধ হয়। ভেতর থেকে সিরাজউদ্দিন চেঁচালেন,
কে কে? দরজাটা খোলেন, আমি কালীপদ।
দরজা সঙ্গে সঙ্গে খুলল না, হারিকেন জ্বালানো হলো, তাতে বেশ খানিকটা সময় লাগলো। সিরাজউদ্দিন একটি লুঙ্গি পরে খালি গায়ে বের হয়ে এল, চোখ কপালে তুলে বললেন,
স্যার আপনি?
দেখতে এলাম আপনাকে।
কেন?
কোনো কারণ নেই, ঘুম আসছিল না, ভাবলাম দেখি রাতের বেলা গ্রাম কেমন দেখা যায়। আপনি বোধহয় শুয়ে পড়েছিলেন, ঘুমে পড়েছিলেন?
জি।
খুবই লজ্জিত, কিছু মনে করবেন না,
আসেন ভিতরে বসেন।
সিরাজউদ্দিন সাহেবের বিষয় এখনো কাটেনি, তিনি বিড়বিড় করে বললেন,
কোনো ঝামেলা হয়েছে স্যার?
না না, ঝামেলা কি হবে, বেড়াতে এসেছি, একটু অসময়ে চলে এলাম এই আর কি।
স্যার একটু চা করি,
অসুবিধা না হলে করেন।
কোনো অসুবিধা নেই।
সিরাজউদ্দিন সাহেব ছোটাছুটি শুরু করলেন, উঠানে চুলা জ্বালানো হলো, কালীপদ দেখলাম টাকা নিয়ে আবার ছুটে বেরিয়ে যাচ্ছে, হয় চা বা চিনি নেই, আনতে গেছে। এই রাত দুপুরে এসব জিনিস কোথায় পাবে কে জানে। সিরাজউদ্দিন সাহেব,
জি স্যার।
লোকজন দেখছি না যে, আপনি একাই থাকেন নাকি?
বিয়ে শাদী তো করি নাই।
করেননি কেন?
ভাগ্যে ছিল না, কষ্টে সংসার ছিল, নিজেই খেতে পেতাম না।
এখন তো বোধহয় অবস্থা সেরকম না?
জি, এখন মাশাআল্লাহ সামলে উঠেছি, কিছু জমি জমাও করেছি।
তাই নাকি?
ওতে অল্প ধানি জমি।
একা একা থাকেন ভয় লাগে না?
ভয় লাগবে কেন?
সিরাজউদ্দিন অবাক হয়ে তাকিয়ে রইলেন, আমি খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলাম। ভয়ের ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাই, কিন্তু কিভাবে সেটা করা যায়? আমি ইতস্তত করে বললাম, আপনি ভূত বিশ্বাস করেন?
জি না, এইসব হচ্ছে কুসংস্কার। এই গ্রামে একটা রেন্ট্রি গাছ আছে, লোকে নানান কথা বলে, কে কি নাকি দেখে, আমি কোনো দিনও দেখি নাই। রাত বিরাতে কত যাওয়া আসা করেছি।
চা তৈরি হয়েছে, চিনি ছিল না, খেজুর রসের চা, চমৎকার পায়েস পায়েস গন্ধ। কাপে চুমুক দিতে দিতে সিরাজউদ্দিন বললেন,
তবে জিন বলে একটা জিনিস আছে।
আমি কৌতূহলী হয়ে বললাম, আপনি বিশ্বাস করেন?
করব না কেন, কোরআন শরীফে পরিষ্কার লেখা জিন এবং ইনসান, হাসরের দিন মানুষের যেমন বিচার হবে জিনেরও হবে।
আপনি জিন দেখেছেন কখনো?
জি না, সাধারণ লোকে দেখে না।
আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, সিরাজউদ্দিন লোকটি আসলেই সাধারণ, কোন রকম বিশেষত্ব নেই। আমার হঠাৎ ভয়ের সঙ্গে এই লোকটিকে কিছুতেই জড়ানো যাচ্ছে না, সরাসরি এই প্রসঙ্গটা আনাও মুশকিল। তবু একবার বললাম, আপনি চলে আসার পর ওই রাতে কেমন যেন হঠাৎ করে ভয় পাই। সিরাজউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন স্বরে বললেন,
সাপ জিনিসটা তো ভয়েরই, ভয় পাওয়াটাই ভালো, তাহলে সাবধানে চলাফেরা করবেন, অসাবধান হলেই সর্বনাশ। রাতে বের হলে টর্চ লাইটটা সঙ্গে রাখবেন, শব্দ করে পা ফেলবেন।
বিদায় নিতে রাত একটা বেজে গেল, সিরাজউদ্দিন আমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে এগিয়ে দিতে গেলেন। তিনি এলেন বিরুই নদী পর্যন্ত, চাঁদের আলো আছে, চারিদিক স্পষ্ট দেখা যায়, তবু তিনি জোর করে কালীপদর হাতে একটা হারিকেন ধরিয়ে দিয়ে উল্টা দিকে রওনা হলেন। আমি দাঁড়িয়ে পড়লাম, যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইলাম। যেই মুহূর্তে তিনি বাঁশবনের আড়ালে পড়লেন, ঠিক সেই মুহূর্তে আমার সেই রকম হল, অন্ধ যুক্তিহীন ভয়, যেন ভয়ঙ্কর অশুভ একটা কিছু আমার উপর ঝাঁপিয়ে পড়তে ছুটে আসছে। সেই অশুভ জিনিসটাকে চোখে দেখা যায় না, কিন্তু আমি রক্তের প্রতি কণিকায় তাকে অনুভব করছি। এর ক্ষমতা অসাধারণ, এ অন্য জগতের কেউ, এ জগতে তাকে কেউ জানে না। আমার সমস্ত ইন্দ্রিয় কাঁপিয়ে দিয়ে ভয়টা চলে গেল। কিছুটা ধাতস্থ হয়ে লক্ষ্য করলাম, আমি মাটিতে বসে আছি, কালীপদ আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলছে,
কি হইলো স্যার, কি হইলো?
কিছু হয়নি, মাথাটা যেন কেমন করলো।
মাথা ধুইবেন স্যার নদীর পানি দিয়া?
মাথা ধুতে হবে না, চলো রওনা দিই। বলেও রওনা দিতে পারলাম না, ভয় একেবারেই নেই কিন্তু শরীর অবসন্ন, অসম্ভব ঘুম পাচ্ছে। কালীপদ,
যে আগে
একটু আগে তোমার কি কোনো ভয় লেগেছে?
যে না।
ও আচ্ছা, চলো আস্তে আস্তে হাঁটি। কালীপদ বার বার মাথা ঘুরিয়ে আমাকে দেখছে, পাগল ভাবছে কিনা কে জানে, ভাবলেও তাকে দোষ দেওয়া যায় না। যে লোক মাঝরাত্রিতে বেড়াতে বের হয়, অকারণে ভয় পেয়ে আধমরা হয়ে যায়, সে আর যাই হোক খুব সুস্থ নয়। পরের দিনটা আমার খুবই খারাপ কাটল, কিছুতেই মন বসাতে পারি না। ভাইবা শুরু হয়েছে, ছাত্রদের প্রশ্নের জবাবগুলিও ঠিক মতো শুনছি না। বিএসসি পরীক্ষা দিতে এসে লোকজন দেখি সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলাতে দুটি ক্লোরিন অ্যাটম দেখাচ্ছে, প্রচন্ড রাগ হবার কথা। রাগও হচ্ছে না, পাঁচ নম্বর দিয়ে বিদায় করে দিচ্ছি। কেমিস্ট্রির হেড বললেন,
আপনার শরীরটা কি খারাপ?
আমি ক্লান্ত গলায় বললাম, হ্যাঁ, কিছুতেই মন বসছে না, খুবই টায়ার্ড লাগছে।
রাতে ঘুম হয়েছে?
ঘুম ভালোই হয়েছে।
যদি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তাহলে এক ডোজ ওষুধ দিতে পারি।
আমি বিরক্ত স্বরে বললাম, আপনি কি হোমিওপ্যাথি করেন?
জি, ছোটখাটো একটা ডিসপেন্সারি আছে, রোগীটুকু ভালোই হয়।
মফস্বল কলেজের টিচারদের এই এক জিনিস, একটি মাত্র পেশায় তারা খুশি নন, প্রত্যেকের দ্বিতীয় কোনো পেশা আছে। কোন পেশাটি প্রধান বোঝা মুশকিল।
কি স্যার, হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে?
জি না, ভূত প্রেত এবং হোমিওপ্যাথি এই তিন জিনিস আমি বিশ্বাস করি না। আপনি কিছু মনে করবেন না, ভদ্রলোক মুখ কালো করে বললেন,
হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না কেন? এটা তো হাইলি সায়েন্টিফিক ব্যাপার। হ্যানিম্যান সাহেবের কথাই ধরেন, উনি নিজে একজন পাস করা ডাক্তার ছিলেন।
হোমিওপ্যাথির বিরুদ্ধে আমি এক গাদা কথা বলতে পারতাম, 200 পাওয়ারের একটি ওষুধে যে আসলে কোনো ওষুধই থাকে না, সেটা মোলার কনসেন্ট্রেশন এবং অ্যাভাগ্রেডো নাম্বার দিয়ে সহজেই প্রমাণ করা যেত। তর্কের ক্ষেত্রে সবসময় তাই করি, আজ ইচ্ছে হচ্ছে না। পাঁচটা বাজার সাথে সাথে উঠে পড়লাম, পরীক্ষা তখনও চলছে, চলতে থাকুক। আমি বললাম, আপনারা ভাইবা শেষ করে দিন, আমি ঘরে চলে যাব।
প্রিন্সিপাল সাহেবের বাসায় আপনার না চা খাওয়ার কথা?
ভুলেই গিয়েছিলাম, মনে পড়ায় মেজাজটা আরো খারাপ হল, কোথাও যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। প্রিন্সিপাল সাহেবও দাওয়াতের কথা ভুলে গিয়েছিলেন, আমাকে দেখে অনেকক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বললেন,
ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, চা খেতে বলেছিলাম তাই না, কিচ্ছু মনে নেই, আসুন বারান্দায় বসুন, নানান ঝামেলা আছে রে ভাই।
তিনি আমাকে বসিয়ে রেখে ভেতরে চলে গেলেন, অনেকক্ষণ তার কোনো সাড়া পাওয়া গেল না। দরজা ধরে 5-6 বছর বয়সের মিষ্টি চেহারার মেয়ে কৌতূহলী চোখে আমাকে দেখছে, এর সঙ্গে দু একটা কথা বলা উচিত কিন্তু ইচ্ছে করছে না। বাড়ির ভিতর থেকে হিংস্র পশুর গর্জনের মতো গর্জন কানে আসছে, একটি মেয়েও কাঁদছে, কখনো কখনো কান্না থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। এইরকম অবস্থায় চায়ের জন্য অপেক্ষা করাটাও অপরাধ।
অনেকক্ষণ বসিয়ে রাখলাম, ছেলেটা বড় ঝামেলা করছে, শুনেছেন বোধ হয়?
জি শুনেছি।
ভালো খবর কেউ শোনে না রে ভাই, কিন্তু এইসব খবর সবাই শুনে ফেলে। নিতান্ত অপরিচিত লোক এসে গায়ে পড়ে বিচিত্র সব চিকিৎসার কথা বলে।
আমি চুপ করে রইলাম। প্রিন্সিপাল সাহেব তিক্ত গলায় বললেন,
সেই জাতীয় চিকিৎসা এখন হচ্ছে, সাত নদীর পানিতে গোসল, ঠান্ডায় গোসল দিয়ে নিউমোনিয়া বাঁধাবে।
ডাক্তারি চিকিৎসা করাচ্ছেন না?
তাও আছে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সব রকমের চিকিৎসা চলছে, কোনোটাই লাগছে না।
অসুখটা হলো কিভাবে? প্রিন্সিপাল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে হয়তো তার ইচ্ছে করছে না। চা চলে এলো, শুধু চা নয়, মিষ্টি সিঙ্গাড়া কচুরি।
নিন চা নিন, খিদে না থাকলে এই খাবারগুলি খাবেন না, সবই দোকানের কেনা, এদিকে আবার খুবই ডায়রিয়া হচ্ছে।
চাটা চমৎকার, এক চুমুক দিয়েই মাথা ধরা অনেকখানি সেরে গেল। প্রিন্সিপাল সাহেব অন্য মনস্ক ভঙ্গিতে বললেন,
কি করে অসুখটা শুরু হলো সত্যি জানতে চান?
বলতে ইচ্ছে না করলে থাক।
না না শুনুন, গত বছর গরমের সময় আমার এই ছেলে তার বউকে নিয়ে এখানে আসে, আমি অনেকদিন থেকেই আসতে বলছিলাম, ছুটি পায় না, আসতে পারে না, ব্যাংকে চাকরি, ছুটি ছাটাও কম, 7 দিনের ছুটি নিয়ে এসেছে। আমি এখানে এসেছি 2 বছর আগে, ছেলে এই প্রথমই এলো, আমরাও খুব খুশি। রাতের বেলা বেশ গল্প গুজব করছি, সিরাজউদ্দিন এসেছেন, সাপের গল্প টল্প করছে। রাত 10টার দিকে সিরাজউদ্দিন চলে যেতেই ছেলে যেন কেমন হয়ে গেল, থরথর করে কাঁপছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে,
কোনো মতে বলল তার নাকি অসম্ভব ভয় লাগছে। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে গেল, হাসি তামাশা করতে লাগল। তখন কিছু বুঝতে পারিনি, এখন বুঝছি ওই রাতেই তার প্রথম পাগলামি শুরু।
প্রিন্সিপাল সাহেব চুপ করলেন, আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি। আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, পিপাসায় বুক শুকিয়ে কাঠ। প্রিন্সিপাল সাহেব বললেন,
কয়েকদিন পর আবার এরকম হলো। সেও রাতের বেলা কলেজের কিছু প্রফেসরকে খেতে বলেছিলাম, তারা খাওয়া দাওয়া করে চলে যাবার পর আবার ছেলে ওই রকম করতে লাগলো।
আমি ক্ষীণ স্বরে বললাম, সিরাজউদ্দিন সাহেবেরও দাওয়াত ছিল?
হ্যাঁ ছিল, কলেজ স্টাফের সবাইকে বলেছিলাম।
তারপর কি হলো বলুন।
আর বলার কিছু নেই, রোজে ওরকম হতে লাগলো।
কখন হতো?
রাত 10টা সাড়ে 10টা।
আমি কোনো কথা না বলে পরপর দুটো সিগারেট শেষ করলাম। চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমার চলে যাওয়া উচিত, কিন্তু যেতে পারছি না। আমি নিতান্ত অপ্রাসঙ্গিক ভাবে বললাম, সিরাজউদ্দিন সাহেব কি প্রায় আসে নাকি এখানে?
আসে, আমার ছোট ছেলেটাকে প্রাইভেট পড়ায়, সিনিয়র লোক, রোজ 7টার সময় আসে, রাত 10টা সাড়ে 10টার আগে যায় না।
আমি কি আপনার ছেলেটাকে একটু দেখতে পারি? তিনি বেশ অবাক হলেন, উঠে দাঁড়িয়ে বললেন,
আসুন আমার সঙ্গে।
আমি তার সঙ্গে গেলাম, না গেলেই ভালো করতাম। 27-28 বছরের একটা ছেলে, দড়ি দিয়ে বাঁধা। কি যে অসহায় লাগছে, ছেলেটি আমার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। আমি বললাম, একে এখান থেকে সরিয়ে নিয়ে যান, ঢাকায় নিয়ে চিকিৎসা করান।
ঢাকাতেই তো ছিল, কোন রকম উন্নতি হয় না, টাকার শ্রাদ্ধ, এখানে বরঞ্চ ভালোই আছে। সিরাজউদ্দিনের সঙ্গে বেশ খাতির, সে এলে শান্ত থাকে, প্রায় স্বাভাবিক আচরণ করে।
তাই নাকি?
জি, কয়েকদিন ধরে সিরাজ আসছে না, আপনাকে নিয়ে ব্যস্ত, তাই ছেলেটার উগ্র স্বভাব হয়ে গেছে। গত পরশু বোটে নিয়ে তার মাকে কাটতে গিয়েছিল।
সিরাজউদ্দিন সাহেবের কথা টথা বলে?
না, কথা টথা কিছু বলে না, চুপচাপ থাকে। ও এলে খুশি হয় এটা বুঝি, মুচকি মুচকি হাসে। সিরাজউদ্দিন গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে একেবারে শান্ত হয়ে যায়।
আমি তাকিয়ে আছি ছেলেটির দিকে, সে গোঙানির মতো একটা চাপা শব্দ করছে, মুখ থেকে অনবরত লালা বেরোচ্ছে, মুখ ঈষৎ হা হয়ে আছে তার। একটু আগেই তাকে অসহায় লাগছিল, এখন সেরকম লাগছে না, বরং কেমন যেন ভয়ঙ্কর লাগছে। আমি ঘর থেকে বেরোতে বেরোতে বললাম, প্রিন্সিপাল সাহেব, আমাকে আজ রাতে ঢাকা চলে যেতে হচ্ছে।
কি বলেন?
আমি কিছুতেই থাকতে পারছি না। কেন পারছি না সেই কারণও আপনার কাছে ব্যাখ্যা করতে পারবো না, কোনোদিন পারবো বলেও মনে হয় না।
আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না।
আপনি পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিন, নতুন পরীক্ষক এসে বাকিটা শেষ করবে।
অসম্ভব কথা বলছেন আপনি।
তা বলছি, কিন্তু আমাকে যেতেই হবে। সেই রাতে আমি ঢাকা চলে আসি। এই অস্বাভাবিক ঘটনাটি স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলি, নিজেকে বোঝাই যে সমস্তটাই ছিল উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। গ্রামের নির্জনতা কোনো না কোনো ভাবে আমাকে প্রভাবিত করেছিল। এই ঘটনা প্রায় 4 বছর পর সিরাজউদ্দিন সাহেবের সঙ্গে আমার দেখা। আমি তাকে চিনতে পারিনি, তিনি বাইতুল মুকাররমের ফুটপাথ থেকে উলেট সোয়েটার কিনছেন। তিনি আমাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এলেন।
স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি সিরাজ।
চিনতে পেরেছি।
ওইবার স্যার কাউকে কিছু না বলে হুট করে চলে এলেন, পরীক্ষা 1 মাস পিছিয়ে গেল, কি দুর্দশা ছাত্রদের, গরিবের ছেলে পুলে।
আমি কঠিন স্বরে বললাম, আপনারা সবাই ভালো তো?
যে ভালো।
প্রিন্সিপাল সাহেব, উনি ভালো আছেন?
ওনার খবরটা জানি না, ছেলেটা মারা যাওয়ার পর চাকরি ছেড়ে দিয়ে জামালপুর চলে গেলেন।
ছেলেটা মারা গেছে বুঝি?
জি, বড়ই দুঃখের কথা, পাগল মানুষ বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেল, নানান জায়গায় খোঁজাখুঁজি, 3 দিন পর নদীতে লাশ ভেসে উঠেছে। আমিই খুঁজে পাই, আমার বাড়ির পাশের ঘাটে গিয়ে লেগেছিল।
তাই বুঝি?
জি স্যার, খুবই আফসোসের কথা।
এখন কি নতুন প্রিন্সিপাল এসেছেন?
জি, খুবই ভালো লোক, প্রায় যাই উনার বাসায়, আমাকে খুবই আদর করে, উনার সঙ্গে গল্প গুজব করি।
খুবই ভালো কথা।
তবে স্যার, অদ্ভুত ব্যাপার কি জানেন, প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মাঝে মাঝে বিনা কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেন, অবিকল আগের প্রিন্সিপাল সাহেবের ছেলের মতো অবস্থা, মনে হয় বাড়িটার একটা দোষ আছে।
আমি কঠিন চোখে লোকটার দিকে তাকিয়ে রইলাম। সিরাজউদ্দিন বলল,
আপনার সঙ্গে দেখা হয়ে বড় ভালো লাগছে স্যার, আপনার কথা আমার প্রায় মনে হয়।
সিরাজউদ্দিন হাসল, তার হাসিতে শিশু সারল্য, চোখ দুটি মমতায় আর্দ্র।
বন্ধুরা, আমরা এতক্ষণ কুয়াশার চমৎকার একটি গল্প শুনছিলাম। হুমায়ুন আমাদের লেখা, যার নাম ভয় পড়ে শোনাচ্ছিল সেতু। শেষ হয়ে গেল গল্পটি, আর আমাদের হাতে একেবারেই সময় নেই। আমাদের চলে যেতে হবে রাত ১২টার খবর শুনতে। রাত ১২টার খবরের পর আমরা যথারীতি শুরু করব আমাদের কুয়াশার মূল কাহিনী। তার আগে যারা লিখেছেন প্লিজ সঙ্গে থাকুন এবং আরও লিখতে থাকুন আমাকে, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশার রাতে, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, সঙ্গেই থাকবেন। বন্ধুরা, অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ঘন্টা, অর্থাৎ কুয়াশার দ্বিতীয় ঘন্টা, যে ঘন্টার জন্য সবাই অপেক্ষা করে আছেন। আর আজকে একটু পরে শুরু হবে আমাদের আজকের কুয়াশার দ্বিতীয় ঘন্টার মূল কাহিনী। আজকের কাহিনীটি রচনা করেছেন এবং নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ, আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে, একদম শেষ হবার পর আজকের কাহিনীর নাম এবং চরিত্র অভিনেতার নামগুলো আমি জানিয়ে দেব। এই মুহূর্তে আমার সঙ্গে আছে এলাহি রাঙামাটি থেকে, লিখেছে কুয়াশার ফুল টিমের ওপর, ফুল টিমকে কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটা ভয়ের অনুষ্ঠান করার জন্য। মাহমুদুল আমিন ইকতাল লিখেছে সন্দীপ থেকে, শারমিন আপি তুমি কি কখনো সন্দীপ এসেছিলে, তুমি সন্দীপ সম্পর্কে কি জানো বলো প্লিজ। এখন তো সময় নেই, আমি সন্দীপ কখনো আসিনি, নিশ্চয়ই কখনো যাব, যাবার ইচ্ছা আছে। আরও লিখেছে রাজ হোসেন ফ্রম লালমাটি, হ্যালো শারমিন আপু, অনেকক্ষণ ধরে কুয়াশার জন্য ওয়েট করছিলাম আর বিপি ভাইকে অনেক মিস করছি আপু, কুয়াশা স্টোরি খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আরো যারা লিখেছেন বা লিখেছে সবাইকে আমার সঙ্গে থাকবার জন্য বলছি। কুয়াশার মূল কাহিনী শুরু হবে এখন, আর প্রথম খণ্ড অর্থাৎ প্রথম পর্ব শুনবো এখন আপাতত, আমার ছোট্ট একটা বিরতি নিয়ে পরের পর্ব শুনবো। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। শখের সাংবাদিক, ফ্রিল্যান্স রিপোর্টার হিসেবে কাজ করে একটা বেশ জনপ্রিয় পত্রিকায়। সেদিন ছুটির দিন, সমরের কোনো কাজ নেই, মাত্রই সে একটা অ্যাসাইনমেন্ট শেষ করেছে খুব ভালোভাবে, দারুণ প্রশংসাও পেয়েছে তার এই সিরিজটা। সকালবেলায় চাটা খেয়ে একটু রিল্যাক্স করতে করতে সমর পত্রিকার পাতা উল্টে নিজের লেখা দেখছিল আর মনে মনে উপভোগ করছিল নিজের সাফল্য। অনেকদিন ধরে এমন আরামের ছুটি মিলছে না, কয়েকটা দিন ব্রেক নিয়ে কোথাও বেরিয়ে আসবে নাকি, মনে মনে এসব কথাই ভাবছে সমর। এমন সময় ছুটির দিনের সব নির্জনতা ভেঙে দিয়ে ভীষণভাবে চেঁচিয়ে উঠল ফোনটা।
হ্যালো রাজীব ভাই, কি খবর এই সাত সকালে?
হ্যাঁ সমর, কেমন আছো, ব্যস্ত নাকি?
আরে না, অনেকদিন পর একটু ছুটি পেলাম তো রাজীব ভাই, তাই একটু রিল্যাক্স করছিলাম আর কি।
তোমার রিল্যাক্সে একটু বাগড়া দেব ভাবছি।
আপনার ফোন পেয়ে সেটা আমার সন্দেহ হয়েছিল, ব্যাপারটা কি বলুন তো, আবার সিরিয়াস কিছু হলো নাকি?
আরে না না, তেমন সিরিয়াস কিছু নয়, তবে ভীষণ ইন্টারেস্টিং। আজ বিকালে যদি একটু অফিসে এসে ঘুরে যেতে তাহলে ভালো হতো।
ওকে রাজীব ভাই, আমি আজ বিকালেই আসছি।
ছোটবেলা থেকেই সমর দারুণ অ্যাডভেঞ্চার প্রিয়, ভীষণ সাহসী ছেলে। পেশা বেছে নেওয়ার সময় যখন এলো, সমর তখন মনে মনে ভাবল তার জীবনটা হতে হবে এমন কিছু যেখানে প্রতিদিন কোনো না কোনো নতুন চ্যালেঞ্জ থাকবে। সাদা মাটা নিরিবিলি জীবন তাকে মানায় না, টাকা পয়সার তেমন কোনো দুশ্চিন্তা তার ছিল না, বাবার রেখে যাওয়া যা আছে তাতে আর কোনো কাজ না করলেও তার চলে যাবে। কিন্তু সমর শুয়ে বসে জীবনটা কাটাতে চায়নি, সে জীবনকে আবিষ্কার করতে চায় নিত্য নতুন ভাবে। আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেও তার দারুণ ভালো লাগে, তাই ভেবে চিনতে শেষ পর্যন্ত ফ্রিল্যান্স সাংবাদিকতাই শুরু করল। ক্রাইম রিপোর্টিং, আজ এখানে তো কাল ওখানে, অপরাধীর পিছে পিছে শুধু ছোটাই নয়, দরকার হলে সব তথ্য বের করার জন্য কখনো কখনো তাদের সাথে ভাবও জমাতে হয়। সব মিলিয়ে সমর্থা নিজের পেশাটাকে দারুণ ভালোবাসে। তাই তো ছুটির দিনের আরাম আয়েস বাদ দিয়ে সম্পাদক ডাকতে এসে ছুটছে পত্রিকা অফিসে।
আরে সমর, এসো এসো বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
কেমন আছেন রাজীব ভাই?
আমার আর থাকা, পত্রিকা নিয়ে আছি আর কি। তোমার খবরটা ওর বলো, ছুটির দিনটা তো নষ্টই করে দিলাম।
কি যে বলেন রাজীব ভাই, আমি তো ছুটি এলাম দারুণ কোনো অ্যাসাইনমেন্ট পাবো এই আশায়। আপনি তো জানেন আমি কাজটা দারুণ উপভোগ করি।
জানি সমর, এই জন্যই তো তোমাকে ডাকা। এমন একটা অ্যাসাইনমেন্ট তোমাকে দিতে চাই যেটার জন্য তোমাকে আমার পারফেক্ট বলে মনে হয়েছে।
কৌতূহলটা খুব বেড়ে যাচ্ছে রাজীব ভাই, রহস্যের গন্ধ পাচ্ছি।
ঠিকই ধরেছ, রহস্য একটা কিছু আছে, সেটা তোমাকে ভেদ করতে হবে।
গোয়েন্দাগিরি করতে হবে নাকি?
হতেও পারে। তুমি বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেছ?
অবশ্যই রাজীব ভাই, এটা জানবো না? বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় সেই এলাকা যেখানে ঢুকলেই হারিয়ে যায় সব জাহাজ আর প্লেন, কখনো কোনো খোঁজ পাওয়া যায় না সেগুলোর। কেন এমন ঘটনা ঘটে কেউ তা জানে না।
ঠিক বলেছ,
কিন্তু সেটা তো আমেরিকায়, তার সাথে এই অ্যাসাইনমেন্টের কি সম্পর্ক?
বলছি, তার আগে বলো, ধরো বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যময় কোনো এলাকার খোঁজ যদি পাও এই বাংলাদেশে।
কি যে বলেন না রাজীব ভাই, বাংলাদেশে বারমুডা ট্রায়াঙ্গেল
অনেকটা সেরকম বলতে পারো, অন্তত মানুষ সেরকমই কানাঘুষা করছে। তুমি মধুপুর জায়গাটার নাম শুনেছ?
হ্যাঁ জানি তো, টাঙ্গাইলের মধুপুর।
আরে না না, এই মধুপুর একটা ছোট্ট গ্রাম, আসাম ত্রিপুরা বর্ডারের দিকে। ওদিকটা বন জঙ্গলের জন্য বিখ্যাত, বিশাল বড় এলাকা নিয়ে জঙ্গল। পুলিশ আর প্রশাসনের পক্ষে সম্ভব হয় না তার পুরোটা কাবার করা, ঘুরে ফিরে তারা টহল দেয়। কিন্তু তারপরও রহস্যময় কিছু ঘটনা ঘটছে যার কোনো ব্যাখ্যাও কেউ দিতে পারছে না। এমনকি সরকারি লোকজনের কাছ থেকেও খুব বেশি তথ্য বের করা যাচ্ছে না।
এই রহস্যময় ঘটনাগুলো কি কি?
বলছি, ধৈর্য ধরো। রহস্যময় ঘটনাগুলো জানার আগে ওই এলাকায় কি ধরনের মানুষ থাকে তা জানা খুব জরুরি।
রাজীবের কথা শুনে সমর প্রচন্ড আগ্রহী হয়ে ওঠে। এর আগে সে অনেক রকমের অপরাধের পেছন পেছন ঘুরেছে, নানা ধরনের মানুষের সাক্ষাৎ পেয়েছে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ তাকে করতে দেয়া হয়েছে, কিন্তু তার কোনোটাই কোনো রকম রহস্য বা অলৌকিক কিছু ছিল না। সব রহস্যের পেছনেই কোনো না কোনো মানুষের হাত থাকে, এটাই সমর বিশ্বাস করে। মানুষ নিজের অপরাধ আড়াল করতেই নানা রহস্য আর মিথ্যার জাল তৈরি করে, কিন্তু এবার সে যে অ্যাসাইনমেন্টের মুখোমুখি হয়েছে তা যেন তাকে একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছে বলে মনে হল। রাজীব এক মনে কথা বলেই যাচ্ছে আর তার দিকে পলকহীনভাবে তাকিয়ে কথাগুলো গোগ্রাসে গিলছে সমর। সেই সাথে এটাও বুঝতে পারছে রাজীব ভাইকে কেন সবাই ওস্তাদ বলে ডাকে। অসাধারণভাবে কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে তিনি ওস্তাদ, আর তার কথায় সাধারণ ঘটনাকে মনে হয় যেন কতই না আকর্ষণীয়।
তুমি কি জাদুবিদ্যায় বিশ্বাস করো?
জীবনে যা চাক্ষুষ দেখিনি তা কি করে বিশ্বাস করবো রাজীব ভাই?
তোমাকে যে জায়গাটার কথা বলছি ওই এলাকাটার লোকেরা কিন্তু বিশ্বাস করে। আসাম, মেঘালয়, ত্রিপুরা বর্ডার অঞ্চল, বাংলাদেশ আর ভারত মিলে অনেক অনেক পাহাড় আর জঙ্গলে ঘেরা। সেসব পাহাড়ের ভাজে ভাজে বাস করে নানা ক্ষুদ্র জাতিসত্তা, অনেকগুলো জাতি আছে সেখানে। এই 21 শতকে এসেও তারা এখনো সভ্যতার সাথে তেমন কোনো সম্পর্ক রাখে না। এদের মধ্যে কোনো কোনো জাতি আর গোত্র কয়েক হাজার বছরের পুরনো, যেমন মুন্ডা। আবার ভারতের ভেতরে আছে নাগা, এই নাগারা এমনকি মানুষের মাংস পর্যন্ত খায়। তবে এটা সত্যি কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা নাকি তারা পারদর্শী। খুব বেশি দূরে নয়, আসামই হলো জাদুবিদ্যার বিখ্যাত জায়গা কামরূপ কামাখ্যা। এই কামরূপ কামাখ্যার মতো রহস্যময় শহর পৃথিবীতে আর নেই। হাজার হাজার বছর ধরে এই শহরের ভেতরে লুকিয়ে থাকা রহস্য ভেদ করা যায়নি। আর বলা হয় বর্ডার পার হয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে নাকি খুব সহজে চলাচল করে এই দুই পারের লোকেরা, চাইলেও তাদের বাধা দেয়া যায় না,
তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং।
কিন্তু তারপরও প্রশাসন বলে একটা ব্যাপার আছে, যদিও জঙ্গলের এত গভীরে ঢুকে টহল দেওয়া ভীষণ ঝুঁকিপূর্ণ, তারপরে স্থানীয় পুলিশ প্রশাসন আর বিভিন্ন বাহিনীর লোকেরা জায়গাটা পাহারা দেয় যত সম্ভব। কিন্তু হঠাৎ হঠাৎ এক একটা দুর্ঘটনা ঘটে যায়।
দুর্ঘটনা?
হ্যাঁ, সম্প্রতি স্থানীয় টহল পুলিশের একটা ছোট্ট দল যায় ওখানকার জঙ্গলের দিকে একটা গ্রামে। দলটাতে 3-4 জন পুলিশ ছিল, কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা আর ফিরে আসেনি, একেবারে গায়েব হয়ে যায়।
বলেন কি, এ তো ভয়ানক ঘটনা, এতে তো তোলপাড় হয়ে যাবার কথা।
সেটাই তো আশ্চর্য, এমন একটা ঘটনা যা নিয়ে তোলপাড় হয়ে যাবার কথা তা নিয়ে তেমন কোনো সাড়া শব্দই নেই। কেন নেই সেটাই তো ভাবছ? রহস্য এটাই, ওই দলটা হারিয়ে যাওয়ার পর ঢাকা থেকে প্রশাসন একটা তদন্ত কমিটি পাঠায়, কিন্তু হাজার চেষ্টা করেও সে তদন্ত কমিটির পেট থেকে কিছু বের করা যায়নি। তারা ওখানে গিয়ে সেই রহস্যের কোনো সমাধান করতে পারেনি বলে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, এবং আশ্চর্যজনকভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ভয়াবহ। কিন্তু এর সাথে জাদুবিদ্যার কি সম্পর্ক? এটা তো পিওর ক্রিমিনাল কেস মনে হচ্ছে।
আমারও তাই ধারণা, কোনো বড় অপরাধী চক্র ওই এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে লুকিয়ে আছে সেখানে, তারাই এসব ঘটাচ্ছে। কিন্তু আমাদের বিভিন্ন উৎসের মাধ্যমে যেসব তথ্য আমরা পাই তাতে জানা যায় সেখানকার লোকেরা নাকি জাদুবিদ্যায় পারদর্শী, নানা কুসংস্কার শোনা যায় ওই এলাকাকে ঘিরে। এর আগেও নাকি এভাবে গায়েব হয়ে গেছে অনেক মানুষ, কোনো দিনই আর ফিরে আসেনি তারা। ওই এলাকার কাছাকাছি যাদের বাড়ি তারা নানা রকম কথা বলে, যার সবই বিভিন্ন অলৌকিক গল্প। আর এসব গল্পে ভয় পেয়ে বাইরের লোকেরা যেতেই চায় না ওই এলাকায়।
এটা নিশ্চয়ই ওই অপরাধী চক্রের চালাকি, তারা এসব গল্প ছড়ায় যেন নিরাপদে নিজেদের কুকর্ম চালিয়ে যেতে পারে।
এই তো আসল কথায় আসছো, এই জন্য তোমাকে আমার প্রথম পছন্দ এই অ্যাসাইনমেন্টের জন্য। তোমার মধ্যে বাজে কুসংস্কার একদম নেই। সত্যি বলতে কি, তোমার মতো সাহসী ছেলে আমি আর দেখিনি। আর ওখানে যাবার জন্য এমন একজন মানুষ আমার দরকার যে একই সাথে সাহসী আর বুদ্ধিমান, কোন রকম ভয় না পেয়ে যে সত্যিটাকে খুঁজে বের করতে পারবে। আর ভাবো একবার, এই অপরাধী চক্র তার আসল কাহিনী ফাঁস করে দিলে কি রকম একটা হইচই পড়ে যাবে সারা দেশে।
আমার উপরে এই বিশ্বাসটা রাখার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ রাজীব ভাই, এটা দারুণ একটা সুযোগ।
কিন্তু সমস্যা একটাই, কাজটা ভীষণ বিপজ্জনক, প্রাণও যেতে পারে, প্রচন্ড সাবধানে থাকতে হবে, একটাও ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। চারপাশের যে কোনো লোকই ওই অপরাধী দলের সদস্য হতে পারে। তুমি কিন্তু ভুলেও কারো সাথে লাগতে যাবে না, তোমার কাজ শুধু তথ্য সংগ্রহ করা, আর পারলে প্রমাণ সংগ্রহ করা।
ডোন্ট ওরি রাজীব ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওই চক্রের সব খবর নিয়েই তারপর ঢাকা ফিরব।
সমর দারুণ আগ্রহী হয়ে ওঠে রাজীব ভাইয়ের গল্প শুনে, শুধু পেশার জন্যই নয়, এরকম একটা অ্যাডভেঞ্চারাস জার্নির সুযোগ হাতছাড়া করা যায় না, এরকম সুযোগ জীবনে সহজে আসেও না। অজানার প্রতি সমরের চিরকালের আকর্ষণ, কতবার সে স্বপ্ন দেখেছে নিজের বুদ্ধি দিয়ে বিরাট বড় ক্রিমিনাল দলকে হারিয়ে দিয়ে দেশকে রক্ষা করেছে সে, আর আজ কি এই সুযোগ একেবারে তার হাতে চলে এসেছে। বিপদ, রহস্য, রোমাঞ্চ কি নেই এই অ্যাসাইনমেন্টটায়, একেবারে সমরের স্বপ্নের অ্যাসাইনমেন্ট। মনে মনে দারুণ উত্তেজনা বোধ করে সমর, উফ, এমন একটা জীবনী তো সে সারা জীবন চেয়েছে। তাছাড়া যে জায়গাটায় যাবার কথা হচ্ছে সে জায়গাটাও নাকি দারুণ সুন্দর, মাঝখান দিয়ে দারুণ একটা ভ্রমণও তো হয়ে যাবে তার। শুধু একটাই সমস্যা, একা একা এমন একটা বিপজ্জনক জায়গায় নিজেকে রক্ষা করে চলা। তবে নিজের মগজটার উপর পূর্ণ আস্থা আছে সমরের, এর আগে অনেক অনেকবার এই মগজটা তাকে বাঁচিয়ে দিয়েছে প্রায় অলৌকিক ভাবেই। তাছাড়া বিপদ রোমাঞ্চহীন সাদামাটা জীবন নিয়ে বেঁচে থাকার মানেটাই বা কি? বিপদের পিছু ধাওয়া করতে করতে মরে গেলেও আনন্দ, সমর এরকমই পাগলাটে ছেলে। বাড়ি ফিরেই সমর ফোন করল তার এক পুরনো পরিচিত বন্ধুকে, তার নাম নয়ন, বাড়ি সিলেটের কমলগঞ্জ। বর্ডারের কাছাকাছি, ওই এলাকাটা সম্পর্কে সে হয়তো ভালো ধারণা দিতে পারবে। আর থাকার ব্যবস্থাটা তো করতে হবে। এই ছেলেটার সাথে পরিচয় হয়েছিল সে যখন ইউনিভার্সিটিতে পড়ে। চুপচাপ কিন্তু খুবই ভালো ছেলেটা, সমরকে খুব পছন্দও করত। কিন্তু সমস্যা একটাই, ছেলেটার মধ্যে বেশ কুসংস্কার আছে, সেটা সমর আগেও টের পেয়েছে। তবে তাতে এখন তেমন কিছুই আসবে যাবে না। আসল দরকার হলো ওই এলাকায় একটা বিশ্বাসযোগ্য ইঞ্জিনিয়ার। সাংবাদিক পরিচয়ে সেখানে যাবে না সমর, টুরিস্ট হিসেবে ওখানকারই স্থানীয় কারো বন্ধু হিসেবে যাওয়াটা ভালো হবে। তার চেনা পরিচিত মানুষদের মধ্যে নয়নের কথাটাই মনে পড়ল সবার আগে। ওই এলাকার থেকে সবচেয়ে কাছাকাছি হয় নয়নদের এলাকায়। নোটবুক খুঁজে নয়নের নাম্বার বের করে ফোন দিল সমর।
হ্যালো নয়ন, এই চিনতে পারছিস?
ও সমর, তুই কেমন আছিস? কেন চিনবো না, তোর গলার আওয়াজ তো খুব ভালোভাবেই আমি চিনি। তো এতদিন পরে মনে পড়লো আমার কথা।
সরি দোস্ত, অনেকদিন ফোন দেয়া হয় না, তাই না?
তা তো অবশ্যই, প্রায় এক বছর হবে, হয়তো তার বেশিও হতে পারে। তা তোর খবর টবর কি?
খবর টবর তো খুব ভালো, তোর খবর কি?
আমারও খবর ভালো, নতুন একটা চাকরিতে ঢুকেছি, ভালো বেতন।
ওয়াও দারুণ, অভিনন্দন তোকে। এই উপলক্ষে ট্রিট দিতে হবে কিন্তু।
আরে তোর সাথে দেখা হলে তো ট্রিট পাবি, তোর তো দেখাই পাওয়া যায় না, খুব ব্যস্ত মানুষ হয়ে গেছিস মনে হয়। তা কি করছিস ইদানিং, চাকরি বাকরিতে ঢুকেছিস নাকি?
না রে দোস্ত, ওই বাধা ধরা চাকরি করা আমার পোষাবে না, আমি স্বাধীন মানুষ, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে চাই।
তাহলে তুই করছিসটা কি, ঘুরে ঘুরে জীবনটা কাটিয়ে দিবি নাকি? সিরিয়াস কিছু কর
দোস্ত, ঘোরাঘুরি করি দেখে ভাবিস না আমি কোনো সিরিয়াস কাজ করি না। তোকে একটা খবর বলেই দিই, আমি একটা জনপ্রিয় পত্রিকায় ক্রাইম রিপোর্টিং এ আছি, তবে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে। কাজও হয় আবার ঘোরাঘুরিও, একেবারে আমার মনের মতো জীবন।
তুই দেখা যায় একটুও বদলাসনি।
মোটেই না, আর বদলাবও না কোনোদিন। আচ্ছা শোন, তোর একটা সাহায্য করতে হবে আমাকে।
ও এতক্ষণে আসল কথা, এজন্যই বুঝি বন্ধুকে মনে পড়েছে এতদিন পর।
আর ধুর, তোর কথা আমার সবসময় মনে পড়ে। সেই যে তুই একবার ফুটবল ম্যাচ দেখতে যাবার সময় আমার প্রাণটা বাঁচালি, তারপর থেকে যে কোনো বিরাট বিপদে তোর কথাই আমার আগে মনে পড়ে। এজন্যই তো আজ আবার সবার আগে তোর কাছেই সাহায্য চাওয়া।
মানে কি, তুই কি কোনো বিপদে পড়েছিস নাকি?
এখনো পড়িনি, তবে তুই সাহায্য না করলে সত্যি সত্যি পড়ব।
অনেক হয়েছে, এখন ফাজলামি রাখ, খুলে বল ব্যাপারটা কি।
আচ্ছা আচ্ছা বলছি শোন।
সমর তখন নয়নকে বলল তার সমস্যার কথা। একটা অ্যাসাইনমেন্টের জন্য তাকে ওখানে যেতে হবে, ওই এলাকায় পরিচিত কারো রেফারেন্স চাই, থাকার জায়গাও। তবে অ্যাসাইনমেন্টটা কি সেটা পুরোপুরি বলল না সমর। ক্রিমিনালদের চক্রটাকে ধরার কথা সে আপাতত গোপনই রাখতে চায়। নয়নকে বলল আপাতত এসব নিয়ে বেশি আগ্রহ না দেখাতে, সেই সাথে এও বুঝিয়ে দিল অ্যাসাইনমেন্টটা দেশের জন্য কতটা জরুরি। কিন্তু সব কথা শুনে কেমন নিষ্প্রভ হয়ে গেল নয়নের গলার আওয়াজ, মনে হচ্ছে যেন মোটেও আগ্রহ পাচ্ছে না সেই ব্যাপারটাতে।
হ্যালো হ্যালো নয়ন, কি ব্যাপার, এমন চুপ মেরে গেলি কেন?
কই শুনছি তো।
তোর গলার আওয়াজ হঠাৎ কেমন হয়ে গেল?
না ঠিক ঠিক তা না, তবে
তবে কি হয়েছে, কাজটা কি খুব কঠিন তোর জন্য?
আমার জন্য না, তোর জন্য কঠিন। এলাকাটা ভালো না, ওখানে যাওয়াটা তোর জন্য উচিত হবে না।
তোকে তো খুলে বললাম কেন যাচ্ছি, এটা একটা জরুরি অ্যাসাইনমেন্ট, না গিয়ে আমার উপায় নেই। জায়গাটা যে বিপজ্জনক তা আমি জানি, এজন্যই তো তোর হেল্প চাইছি।
না না, তুই যা ভাবছিস ঠিক তা না, আসলে নানা রকম কথা প্রচলিত আছে ওই জায়গাটা নিয়ে।
তুই তো ওই এলাকারই ছেলে, তুই এই ব্যাপারে নিশ্চয় সবকিছু জানিস।
না আমাকে ঠিক ওই এলাকার বলা চলে না, তুই যে গ্রামটার কথা বলছিস সেটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে, আমি কখনো ওদিকটায় যাইনি। তবে হ্যাঁ অনেক কিছু শুনেছি, জায়গাটা অভিশপ্ত, ওখানে বাইরের লোকজন যায় না, বলা চলে গ্রামবাসীরাই ঢুকতে দেয় না।
কিন্তু কেন
আমি সঠিক জানি না, ছোটবেলা থেকে এটাই শুনে আসছি, বাঙালিরা ওদিকে যায় না, আদিবাসীরা থাকে। অনেক বাঙালি ওই এলাকায় গিয়ে হারিয়ে গেছে। তাছাড়া সেখানকার লোকদের মধ্যে কিছু অদ্ভুত প্রথা আছে। সাধারণত ওরা মদ খেয়ে মাতাল হয়ে থাকে সবসময়। তোর পক্ষে ওই এলাকায় ঘোরাঘুরি করাটা ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে।
আচ্ছা ঠিক আছে, ওই গ্রামটাই না গেলাম, ধারে কাছে আর কোনো থাকার মতো গ্রাম নেই?
আছে আছে, সবচেয়ে কাছে যে বাঙালিদের গ্রামটা আছে সেটা মোটামুটি থাকার মতো। ওটাও অবশ্য বিপজ্জনক, তবে একেবারে শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন নয়, সরকারি কিছু লোকজন থাকে, পাকা বাড়িও আছে কয়েকটা।
মুন্ডাদের গ্রামটা ওখান থেকে কতটা দূরে?
খুব বেশি দূরে না, হেঁটেই যেতে পারবি। তবে সাথে লোকজন না নিয়ে আমি তোকে যেতে স্পষ্ট নিষেধ করব।
কোনো ব্যাপার না, আমি সামলে নেব। তুই আমাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিতে পারবি?
ওটা ঠিক আমার এলাকা না, তবে এলাকার পরিচিত লোকজনের মাধ্যমে ব্যবস্থা করতে পারবো। একটা কথা জানিয়ে রাখি, আমি নিজেই কিন্তু বাড়িতে যাই না অনেক বছর।
আরে সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব, তুই শুধু পরিচিত কোনো রেফারেন্স দিয়ে দে।
ঠিক আছে, তোর জেদের সাথে আমি আর পারছি না, দেখি কি করা যায়।
থ্যাংকস দোস্ত।
আজকে শুনছি কুয়াশায় অদ্ভুত এক কাহিনী। আপনারা প্রমোদ শুনেছেন যে আর দুদিন পরে অমাবস্যার রাত কি হবে সেদিন। শুরুতে আমরা দেখলাম যে সমন নামে একটি ছেলে, সে ফ্রিল্যান্স একজন সাংবাদিক এবং ভীষণ অ্যাডভেঞ্চারাস। সে তো সে একটি ভালো অ্যাসাইনমেন্টের কাজ পেয়েছে পত্রিকার এক সাংবাদিক তাকে ডেকে পাঠালো। শুরুতে আমরা দেখলাম যে বর্ডারের কাছাকাছি, ত্রিপুরা সেদিকের বর্ডারের কাছাকাছি একটা বেশ প্রত্যন্ত অঞ্চল, সেই জায়গায় তাকে পাঠাতে চায় একটি অপরাধ চক্রকে ধরবার জন্য। সেখানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে, কেউ বলছে বারমুডা ট্রায়াঙ্গেলের মতন ঘটনা, যেখান থেকে মানুষ হাওয়া হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, কেন যাচ্ছে কি যাচ্ছে কিছুই জানে না। তো সেখানে সমর যাবে, সেখানে তার থাকবার কোন জায়গা নেই, কারণ এমন এরিয়া সেখানে মানে শহর থেকে গিয়ে থাকাটা খুবই কষ্টকর। তো সমরের এক বন্ধু কমল, তার বাড়ি ওখানে। তো কোন একটা কারণে তার সঙ্গে অনেক আগে কমলের আলাপ হয়েছে, ইউনিভার্সিটিতে থাকতে তাদের সঙ্গে সখ্য হয়েছিল। তো কমলকে ফোন করে কমল একটু অবাকই হলো যে এরকম একটি জায়গায় সে যেতে চাইছে কেন, কি যেন বলতে গিয়েও বলতে চাইছে না। কমল বলল যে ওই জায়গাটি অভিশপ্ত, সে সম্পর্কে যেহেতু শুরুর থেকে আমরা দেখেছি যে সমর কুসংস্কার মুক্ত একটি ছেলে, সেই ধরনের কিছু ভাবে না এবং অসম্ভব সাহসী, সে কারণেই তাকে পাঠানো হচ্ছে। তো সেখানে নানা ধরনের কাহিনী প্রচলিত আছে, সেই কাহিনীগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না এবং সমর কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটিতে গিয়ে পৌঁছয়নি। তবে তার একটি থাকবার জায়গা মোটামুটি তৈরি বা রেডি হবে বলে কথা দিয়েছে কমল। দেখা যাক তার থাকবার জায়গা কোথায় হলো এবং সেখানে যাবার পর কি ঘটলো বা কি ঘটবে, আদৌ সব সেখানে যাবে কিনা আমরা কিন্তু এখন পর্যন্ত কিছুই জানি না। সবই জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে তার পরের পর্বে। বিরতির পর সোজা চলে যাবো পরের পর্বে, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার বলছি, যে কোনো মোবাইল থেকে 2221। আর যে শামিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, যে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2।
This track was downloaded from FusionBD.com.
সকালে রওনা দেবার সব প্রস্তুতি নিয়ে ফেলে সমর। আসল ঝামেলাটারই সমাধান হয়ে গেছে, নয়ন তার এলাকার এক পরিচিত লোকের মাধ্যমে কাছের বাঙালি গ্রামটায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। নয়নের আত্মীয় হিসেবেই সেখানে যাবে সমর, বেশ কিছুদিন থাকবে আর সুযোগ পেলে সেখানকার লোকেদের সাথে ভাব জমাবে, আশেপাশের এলাকা সম্পর্কে ধারণা নেবে, মুন্ডাদের গ্রামে ঢুকে দেখার চেষ্টা করবে। কিন্তু এত সহজেই কি সব হয়? যাবার দিন সমরের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। সমর মোটেও বেখেয়ালি ছেলে নয়, অথচ যেদিন রওনা দেবে সেদিন শুধু তার ভুল হতে লাগলো, কখনো মানি ব্যাগ নিতে ভুলে যাচ্ছে, কখনো জরুরি অন্য কিছু। তাড়াহুড়ো করে খেতে গিয়ে জিভে কামড় লাগলো দুইবার। শুধু এটুকুই নয়, বের হবার সময় দরজায় হোঁচট খেয়ে পড়ে গেল সে। নতুন জুতোটা ছিঁড়ে একেবারে সোল আলাদা হয়ে গেল। অবাক হয়ে গেল সমর, এরকম তো কখনোই ঘটে না তার সাথে। তাহলে আজকে কি সে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে? এভাবে চললে তো সে বড় রকমের বিপদে পড়ে যাবে। হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল সমরের। মা বলতো কোথাও যাওয়ার সময় দরজায় হোঁচট খাওয়াটা ভীষণ অলক্ষণে, কিছুক্ষণ না বসে যাওয়াটা ঠিক না। মার কথা যদি ঠিক হয় তাহলে আজকে একটা দুটো নয়, একের পর এক অলক্ষণে ঘটনা ঘটেই চলেছে তার সাথে। কিন্তু সমর এতে সহজে ভয় পাবার ছেলে নয়। সে শুধু জুতোটা পাল্টে বের হবার সময় কি ভেবে এক গ্লাস পানি খাবার জন্য বসল, তারপর পানিটা খেয়েই আবার উঠে পড়ল। বাসটা ঠিক সময় ধরতেই হবে। বাস ধরতে গিয়ে সমর পড়ল আরেক ঝামেলায়। দৌড়ে বাসে উঠে একটা ভালো সিট দখল করে নিয়েছে। বাসটা বেশ খানিকটা এগিয়েও গেছে কাউন্টার ছেড়ে। এমন সময় হেল্পারের কথায় সমর বুঝতে পারল সে ভুল করে ভুল বাসে উঠে পড়েছে। তাড়াহুড়া করে লাফিয়ে নামতে গিয়ে আর একটু হলেই একটা অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছিল সমর। অবশেষে অনেক ঝামেলা করে সে এত বড় বাস স্ট্যান্ড থেকে সঠিক বাসটায় উঠে বসল। ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। নিজেকেই নিজে মনে মনে বকতে লাগলো সমর, আজকে এসব কি হচ্ছে তার সঙ্গে। যাই হোক, সারা দিনের অনেক ধকলের পর সমর তার গন্তব্যে পৌঁছে গেল। এই রাস্তাটা পাড়ি দিতে তার বাস পাল্টাতে হয়েছে দুবার। শেষমেশ একটা ভাঙা চোরা লেগুড়ায় উঠে বাকি পথটা এসেছে। এদিকে আর কোনো যানবাহন চলে না। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। নিরিবিলি নির্জন এলাকাটায় ঝিঝি পোকা আর শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সমর যেখানে নামলো সেটা একটা বাজারের মতো জায়গা। ছোট ছোট অনেকগুলো দোকান, কয়েকটা পাকা ঘর, কয়েকটা বেড়ার তৈরি, কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই। কুপি বাতি জ্বলছে টিম টিম করে, কিছু লোকজনও দেখা গেল। সমর খেয়াল করল তার দিকে অনেকেই তাকিয়ে আছে, কিন্তু কারো চেহারায় কোনো ভাবলেশ নেই, কারো যেন কিছু যায় আসে না। সমর এদিক ওদিক তাকাতে লাগল। নয়ন বলেছিল তাকে থাকার জায়গা দেখিয়ে দেওয়ার মতো কেউ না কেউ থাকবেই। স্থানীয় লোকেদের দেখে তো কাউকে সেরকম মনে হচ্ছে না। তার দেরি দেখে কি চলে গেল নাকি? তাহলে তো মহা বিপদে পড়তে হবে সমরকে। এত রাতে সে যাবেটা কোথায়?
আপনি কি ঢাকা থেকে আসছেন?
কে? আপনি কে?
আমি এই এলাকার লোক। আপনি কি ঢাকা থেকে আসার কথা না?
হ্যাঁ হ্যাঁ, আমি নয়ন বলেছিল
আসছেন আমার লগে।
কোথায়?
আপনার থাকার জায়গা করা হয়েছে, ঘর বেশি ভালো না, তয় পাকা আছে,
চলবে, কোনো সমস্যা নাই।
আপনার খাওয়ানোর ব্যবস্থাও করা আছে, বাজার থেকে আনছি।
অনেক ধন্যবাদ ভাই।
ঠিক আছে ঠিক আছে।
আপনাদের এলাকায় বেশ ঠান্ডা পড়ে গেছে, ঢাকায় মোটেই শীত নেই।
এই এলাকা সারা বছরই ঠান্ডা।
তাই বুঝি?
থাকলেই বুঝবেন।
আপনি কি করেন?
কিছু না।
সে কি, চাষবাস, ব্যবসাপাতি, কিছুই না?
জেনা।
ঠিক আছে ঠিক আছে। তা আপনার বাড়িতে আর কে কে আছে ভাই?
কেউ নাই।
কেউ নাই? আজু, এখন আমরা যেখানে যাচ্ছি
ওইটা আমার বাড়ি না।
আপনার না? তাহলে কার?
কেউ আইলে থাকে।
আশ্চর্য।
সমর কিছুই বুঝতে পারল না, লোকটা মোটেও কথা বলতে চায় না, শুধু প্রশ্ন করলেই উত্তর দিচ্ছে, তাও কখনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। তার বেশিরভাগ কথাই বুঝতে পারছে না সমর। তবে প্রথম রাতেই এখানকার লোকজনকে বেশি প্রশ্ন করে চটাতে চায় না সে। আরো কতদিন থাকতে হবে তারই তো ঠিক নেই, ধীরে ধীরে সে সবই জানতে পারবে। প্রথমে ভড়কে দিলে গ্রামের লোকজনের সাথে পরে আর মেশা যাবে না। লোকটা শহরকে একটা বাড়িতে নিয়ে এলো। বাড়িটা সেমি পাকা, উপরে ছনের বেড়া, দেখে মনে হয় সহজে কেউ এই বাড়িতে থাকে না। পুরনো একটা চৌকি, পুরনো আমলের একটা টেবিলও আছে, সেখানে কিছু খাবার ঢাকা দিয়ে রাখা, তার পাশে মিট মিট করে একটা হারিকেন জ্বলছে। তবে যেরকম দুর্গম এলাকা, সেই তুলনায় সমর যতটা ভেবেছিল ততটা অজপাড়াগা নয়। অন্তত বাড়িটা তো পাকা, কোনো বন্য জীবজন্তু ঢুকে পড়ার আশঙ্কা নেই।
আপনি খাওয়া দাওয়া করেন, আমি যাই।
এখনই চলে যাবেন?
কেন, আর কিছু লাগবো
না? মানে সারাদিন বাসে ছিলাম তো, একটু গোসল করতে পারলে ভালো লাগতো, সেরকম কোনো ব্যবস্থা কি আছে?
আছে, পাশের ঘরেই গোসলখানা, বালতিতে পানি রাখা আছে।
যাক, বাঁচলাম। আচ্ছা, আপনাদের এই এলাকাটা তো ভালোই, পাকা বাড়ি, বাথরুম, আমি তো ভেবেছিলাম এখানে বোধ হয় এসবের কিছুই নেই।
এই গ্রামে সরকারের লোকজন আসে মাঝে মধ্যে, আমরাও শহরে যাই, আমরা তো আর অভাবই না, পাকা বাড়ি তো এখন পাহাড়েও থাকে।
তাই নাকি? বলেন কি, ভালো তো। আচ্ছা, এই কাছেই নাকি একটা মুন্ডাদের গ্রাম আছে, ওখানেও কি সবকিছুই পাওয়া যায়?
আপনি কি ওই এনে যাওয়ার জন্য আইসেন নাকি?
আরে না না, শুনছিলাম ওই গ্রামটার কথা, তাই কৌতূহল হলো।
না না, যাওয়াই ভালো।
কেন বলেন তো?
বিপদ হবে।
কি বিপদ?
এত কথা কইতে পারুন না, মানা করছি, যাইবেন কি না আপনার ব্যাপার, আমি এখন গেলাম।
ঠিক আছে ঠিক আছে, আপনাকে আবার অনেক ধন্যবাদ, অনেক উপকার করলেন।
লোকটা চলে যাবার পর ব্যাগ খুলে কাপড় বের করলো সবর, গাটা ধুয়ে খেয়ে নিল তাড়াতাড়ি। একা একা তার ভালোই লাগছে, শহরের হইচই থেকে দূরে এমন নিরিবিলি পরিবেশ, পরিষ্কার বাতাস। তবে একথাও সত্যি, এই এলাকাটায় কেমন যেন একটা গা ঝমঝমে ভাব আছে, মানুষগুলো যেন কেমন মোটেই মিশুক না। অন্য কোনো গ্রাম হলে অপরিচিত একজন লোককে দেখে অনেকেই এগিয়ে আসত, কৌতূহল দেখাত, নাম পরিচয় জানতে চাইত, বাংলাদেশে এটাই তো স্বাভাবিক, এরকম মানুষের সাথে ভাব জমানো সোজা। কিন্তু এখানে কেউ তার প্রতি আগ্রহ দেখালো না। এদেরকে দিয়ে কিছু বলানো অনেক কঠিন হবে, আর সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছিল, এমনকি যে লোকটা তার থাকার ব্যবস্থা করল তাকেও বেশি সুবিধার মনে হয়নি সমরের কাছে। আবার এমন তো না যে এরাও কোনো অপরাধ চক্রের সাথে জড়িত, তাই বাইরের লোক এলে এরা ভালো চোখে দেখে না। কিন্তু তাহলেও তো তার সাথে অন্তত কথা বলার চেষ্টা করবে, সে কে কি তার পরিচয় জানার আগ্রহ থাকবে না? রাতে ছোট্ট চৌকিটাতে শুয়ে শুয়ে নানা কথা ভাবছে সমর, কি ভাবে এগোবে, এই এলাকার লোকজনের সাথে মিশতে গেলে ঠিক কি করা উচিত। কাল সকালে উঠেই পুরো এলাকাটা একবার চক্কর দিতে হবে, আর যে লোকটা তার থাকার ব্যবস্থা করল। চমকে উঠলো সমর, ওটা কিসের শব্দ? যেন কাঁদছে, গুমড়ে গুমড়ে, আবার কখনো আর্তনাদ, কখনো প্রচন্ড ভয়, আবার কখনো মনে হচ্ছে কেউ দুষ্টুমি করে কান্নার ভান করছে। সবার লাফ দিয়ে বিছানায় উঠে বসে, সেখানে ভুল শুনছে না তো? সত্যি মনে হচ্ছে কেউ যেন কাঁদছে, আওয়াজটা একবার মনে হচ্ছে যেন অনেক কাছে, আবার মনে হচ্ছে অনেক দূরে। কান পেতে শোনার চেষ্টা করলো সবার, এমন সময় তার আত্মা কাঁপিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল অনেক দূরে কোথাও, যেন কেউ নিজের প্রাণ বাঁচাতে ভয়ানক আর্তনাদ করছে। তারপর ধীরে ধীরে সে চিৎকারের শব্দটা মিলিয়ে গেল, কান্নার শব্দটাও আর শোনা যাচ্ছে না। এক সময় সমর ঘুমিয়ে পড়ল। সমরের মাথার কাছের জানালাটার কাছে কাচের একটা নিঃশ্বাস পড়তে লাগলো। হয়ে গেছে, পাখি পাখালির কিচির মিচিরের ঠেলায় সেটা বুঝে গেল সমর। এত হাজার হাজার পাখির চিৎকারে ঘুমিয়ে থাকা সম্ভব নয়। হালকা একটা কুয়াশা মাখা আলো ঘরের উপরের ছনের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে। মিষ্টি একটা সকাল, সমরের মন ভালো হয়ে গেল চোখ মেলে। রাতের ক্লান্তি পুরোটাই এক ঘুমে কেটে গেছে। এমন চমৎকার একটা সকাল শুয়ে থেকে নষ্ট করা যায় না। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নিল সে, গায়ে একটা সোয়েটার চাপালো। ঢাকায় কিছু বোঝা না গেলেও এখানে এই ভোরবেলায় বেশ শীত। সমর মনে মনে ভাবল, তাও ভালো যে বৃষ্টি পড়ছে না। সিলেটের ঝুম বৃষ্টি শুরু হলে তার তদন্তের বারোটা বাজত। সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে হতো। রেডি হয়ে বের হয়ে পড়ল সে সবকিছু ঘুরে দেখবে। কাল রাতে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল, আজকে দিনের বেলায় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে বেশ মজার একটা ব্যাপার লক্ষ্য করল সমর। এই এলাকাটাকে ঠিক গ্রাম বলা যায় না, আবার মফস্বল শহরও না। মনে হয় যেন জঙ্গল কেটে শহরের কিছু মানুষ এসে ঘর বাড়ি রাস্তা বানানোর চেষ্টা করেছিল, তারপর ব্যর্থ হয়ে চলে গেছে। আধা পাকা সেমি পাকা বাড়িগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, আবার কাঁচা ঘর বাড়িও আছে বেশ কিছু। তবে একটা বাড়ি থেকে অন্য বাড়ি বেশ দূরে, মাঝখানে আছে প্রচুর গাছপালা। গাছপালার জন্য দূরের কিছু চোখেও পড়ে না। দেখতে দেখতে অনেক দূর হেঁটে চলে এসেছে সমর। এমন সময় একটা জিনিস দেখে অবাক হয়ে গেল সে। গাছপালা ফুঁড়ে হঠাৎ বেরিয়ে এসেছে একটা পাকা বাড়ি, দোতলা, ভাঙা চোরা ধরনের। দেয়ালগুলো নোনা ধরা, সব কটা দরজা জানালা বন্ধ, কিন্তু বোঝাই যাচ্ছে এখানে কেউ থাকে, পোড়ো বাড়ি নয়। অবাক হয়ে গেল সমর, এইরকম জায়গায় একটা দোতলা বাড়ি, যেখানে সেমি পাকা বাড়ি দেখে সে এত অবাক হয়েছিল, সেখানে যে এমন বাড়ি থাকতে পারে কল্পনাই করেনি সে। আচ্ছা কে থাকে এই বাড়িতে? এরকম দুর্গম জায়গায় এসে সে বাড়ি বানালো কেন? নানা প্রশ্ন খেলা করতে লাগলো সমরের মাথায়। এবারে দরজে ধাক্কা দিয়া কি উচিত হবে? কিন্তু কে থাকে এখানে তা জানা দরকার। কিন্তু এখানকার লোকেরা এরকম অমিশুক, তাতে রেগেও যেতে পারে। আচ্ছা পানি চাওয়ার ছুতো করে ধাক্কা দেবে নাকি? না থাক, আগে আরেকটু খোঁজ খবর করা দরকার বাইরে থেকে। সেভাবে কিছু জানা না গেলে পরে দেখা যাবে। বাড়িটাকে পেছনে ফেলে এগিয়ে গেল সমর। কিছু দূর গিয়ে দেখল একটা পায়ে চলা পথ বাগানের মতো জায়গার দিকে চলে গেছে। অনেক জঙ্গলা ফুল গাছ দেখা যাচ্ছে এদিকটায়, কি যেন গুনগুন করে গান গাইছে, আশ্চর্য। সমর আরেকটু সামনে গেল, স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে একটা মানুষ আছে, কিন্তু কে ওখানে? হঠাৎ মানুষটির পেছনে ফিরল। সমর হা করে সেদিকে তাকিয়ে রইল। একটা অল্প বয়সী মেয়ে, ভীষণ মিষ্টি চেহারা, গ্রাম্য মেয়ে নয়, রীতিমতো সালোয়ার কামিজ পরা শহুরে মেয়ে। এই মেয়ে এখানে কি করছে? ততক্ষণে মেয়েটাও দেখে ফেলেছে সমরকে। অবাক হয়ে তার দিকে তাকিয়েও আছে মেয়েটা, মনে হয় সেও এরকমই কিছু ভাবছে। এক মুহূর্তে নিজের জড়তা কাটিয়ে ফেলে সমর মেয়েটার দিকে এগিয়ে গেল, একটা মিষ্টি হাসি দিল। মেয়েটা কিছুটা অস্বস্তি বোধ করছে মনে হয়, কিন্তু চলে যাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়েই আছে। কথা বলতে হবে মেয়েটার সাথে, সমর ভাবছে। আর একটু কাছে এগিয়ে গিয়ে সমর হ্যালো বলার মতো একটা ভঙ্গি করল।
আপনি কে, এখানে কি করছেন?
আমার নাম সমর, টুরিস্ট, বেড়াতে এসেছি এখানে, হাঁটতে হাঁটতে এদিকটাই চলে এসেছি।
এখানে তো কেউ সেভাবে বেড়াতে আসে না।
আপনি কি এখানেই থাকেন?
আমি না না, আমি মানে ঠিক থাকি না, তবে কিছুদিন থাকবো।
ও, তার মানে আপনি এখানে বেড়াতে এসেছেন?
হ্যাঁ, তেমনটাই বলতে পারেন।
তাহলে আপনিও টুরিস্ট তাই না?
হুম।
বেড়াতে আসার জন্য এটা খুব একটা সুবিধাজনক জায়গা নয় তাই না?
আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না।
এই মাফ করবেন, আমি বোধহয় আপনাকে অস্বস্তিতে ফেললাম।
না না, ঠিক আছে।
আপনার নামটা কি জানতে পারি?
আমার নাম?
হ্যাঁ, আমার নামটা তো শুরুতেই বলে দিয়েছি, আপনার নামটা জানতে পারলে ভালো লাগতো।
ও হ্যাঁ, আমার নাম লাবণ্য।
লাবণ্য, ভীষণ সুন্দর নাম।
লাবণ্য, লাবণ্য, আমি আমি যাই।
এই দাঁড়ান দাঁড়ান, আপনি থাকছেন কোথায়? আরে এই এই দাঁড়ান।
লাবণ্য নামের মেয়েটা হঠাৎ চমকে উঠে ছুটে চলে গেল। সমর অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার মাথা ঝিমঝিম করছে। মেয়েটা এত সুন্দর, কি মিষ্টি চেহারা, সে কখনো এত মিষ্টি মেয়ে দেখেনি। মেয়েটার চেহারা শুধু দেখতেই ইচ্ছে করছিল। এই মেয়ে এখানে কি করছে? এরকম একটা বিপজ্জনক এলাকায় বেড়াতে এসেছে নাকি? আশ্চর্য ব্যাপার, আর থাকেই বা কোথায়? আর এভাবে ভয় পেয়ে চমকে কোথায় চলে গেল সে? কে তাকে এভাবে ডাকছিল? সমর নিজের কাজের কথা ভুলে গেল কয়েক মুহূর্তের জন্য। তার মাথা থেকে ওই মেয়েটাকে সে সরাতেই পারছে না। জীবনে কখনো সে কোনো মেয়ের দিকে এভাবে তাকায়নি। একটা মানুষকে শুধু একবার দেখে যে এত ভালো লাগতে পারে তা তার ধারণাতেই ছিল না। লাবণ্য নামের এই মেয়েটাকে দেখে কঠিন অ্যাডভেঞ্চারাস, হাতের মুঠোয় প্রাণ নিয়ে ঘুরে বেড়ানো সাহসী ছেলে সমর এক মুহূর্তে সব কিছু ভুলে গেল। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতে লাগলো, মেয়েটাকে আবার খুঁজে বার করতেই হবে। পরের দিনের কথা, সেদিন সকালে সমর হাঁটতে হাঁটতে গেছে বাজারের দিকটায়। এদিকে বোধহয় কিছু লোকজন থাকে। সকালবেলা ছোট্ট একটা চায়ের দোকানে ঝাঁপি খুলে বসে আছে। সেই দোকানের বেঞ্চিতে গায়ে একটা শাল জড়িয়ে লাবণ্য বসে আছে। দূর থেকে দেখি সমর এগিয়ে গেল। কাছে যেতেই আজকে লাবণ্য আর আগের দিনের মতো চমকে উঠল না, বরং মিষ্টি একটা হাসি দিল।
কেমন আছেন?
ভালো আছি, আপনি?
আমিও ভালো আছি। বসতে পারি?
অবশ্যই, চা খাবেন?
হুম, খাওয়া যায়,
এখানকার চাটা খুব ভালো।
আপনি মনে হয় বেশ কদিন ধরে এখানে আছেন, চা যে ভালো তা জেনেও গেছেন।
হ্যাঁ, আমি রোজ সকালে এখানে এসে চা খাই।
একটা ব্যাপার জানতে খুব কৌতূহল হচ্ছে, এখানে এখন পর্যন্ত আমি নিজেকে ছাড়া আর কোনো টুরিস্টই দেখিনি, আপনি এখানে বেড়াতে কেন এলেন?
আসলে আমি বুড়িমার কাছে থাকবো বলে এসেছি।
এই বুড়িমাটা আবার কে?
আমার গভর্নেস। আমার মা মারা যাবার পর উনি আমাকে দেখাশোনা করতেন, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, দিনে দিনে আরো খারাপ হচ্ছিল। ডাক্তার বলল কোথাও ঘুরে আসলে হাওয়া বদল করলে শরীরটা সেরে উঠবে, তাই বুড়িমা বাবাকে বলল আমাকে নিয়ে এখানে বেড়াতে আসবে, তার দেশের বাড়ি এখানে। তো
ও ওই যে ওই দোতলা বাড়িটা দেখি, ওইটা?
হ্যাঁ, ওটাই তো বুড়িমার বাড়ি, আমি ওখানেই উঠেছি।
বাড়িটা কিন্তু খুব সুন্দর, তাই কিন্তু আমি খুব অবাক হয়েছি।
কেন বলুন তো?
এরকম বাড়ি এখানে আর একটাও নেই। এরকম একটা দুর্গম এলাকায় এমন বাড়ি তৈরি করলেন উনি কিভাবে বলুন তো?
আরে ওই যে আমাকে ডাকছে।
লাবণ্য, এই কি হলো আপনার?
আরে শুনতে পাচ্ছেন না?
আমাকে ডাকছে, যেতে হবে, আমাকে যেতে হবে।
দাঁড়ান, এই দাঁড়ান, আরে আশ্চর্য তো।
এবার সমরের মনে কিছুটা সন্দেহ হতে লাগলো। লাবণ্যর মাঝে কিছু একটা রহস্য অবশ্যই আছে। সে হঠাৎ হঠাৎ অস্বাভাবিক আচরণ করে, এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ তার মুখ এমন ভয়ার্ত হয়ে উঠল কেন, আর এভাবেই বা চলে গেল কেন? সমর কারো গলার আওয়াজ শুনিনি, তারপরও লাবণ্য বারবার কেন বলছিল ওই যে ডাকছে, এই কথাটা তার জানতেই হবে। সমর সিদ্ধান্ত নিয়ে ফেলল, লাবণ্যর পিছে পিছে যাবে সে, দেখবে মেয়েটা কোথায় যায়, কি করে, কাকে এত ভয় পায়। সেই দোতলা বাড়িটার দিকে চলল সমর, ওখানে গেলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বাড়িটার কাছাকাছি এসে আবারও একটু দ্বিধাবোধ করল সে, ভেতরে যাবার চেষ্টা করবে নাকি না। কেন যেন এই বাড়িটার বাইরে এসে দাঁড়ালে তার খুব অস্বস্তি বোধ হয়, কিন্তু পরের মুহূর্তেই সে সব দ্বিধা ঝেড়ে ফেলল, কারণ বাইরে থেকে লাবণ্যর আওয়াজ শুনতে পেয়েছে সে। মনে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে লাবণ্য।
আমার আমার ভুল হয়ে গেছে।
খবরটা, আমি একদম পছন্দ করি না এভাবে কাঁদা।
কিন্তু কিন্তু আমি তো
আমার কথা শুনতে চাই না। আমি
আমার বাইরে যদি ইচ্ছে করে,
যাতে তোমার অসুখ আরো বাড়তে থাকে কোনো মতেই না।
কিন্তু কিন্তু বাইরের হাওয়া, বাইরের বাতাসে ঘুরলে আমার শরীর ভালো লাগে।
লাবণ্য, তুমি জানো না এই এলাকা কতটা বিপজ্জনক। একা মেয়েদের পক্ষে এখানে বাইরে যাওয়া তো দূরের কথা, থাকানো বিপদের।
তাহলে তাহলে তুমি আমাকে এখানে আনলে কেন?
তোমার শরীর সুস্থ করার জন্য, আর তাছাড়া যতক্ষণ তুমি আমার সাথে থাকবা তোমার কোনো ভয় নেই। কেন তুমি আমাকে না বলে বের হও?
আচ্ছা, এই এই শুনুন, ওনার কোনো দোষ নেই। আসলে
আপনি কে? কি চাই?
না মানে আমি আমি
আপনি এক্ষুনি চলে যান, এখানে আর আসবেন না। এক্ষুনি চলে যান এখান থেকে, যান যান বলছি।
কিন্তু আপনি শুধু শুধু লাবণ্যকে,
আমি বলছি তো আপনি এক্ষুনি চলে যান, লাবণ্যকে নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না।
কিন্তু
বেহন বেহন বলছি, চলে যান এখান থেকে।
শেষ হয়ে গেল কুয়াশার দ্বিতীয় পর্ব। না, পুরো কাহিনী শেষ হয়নি, এখন অনেক বাকি আছে এবং অসম্ভব রহস্যময় আছে কাহিনী। এখন পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা দেখলাম যে সমর যে কমলগঞ্জে গেছে, যেখানে তাকে পাঠিয়ে একটা থাকবার জায়গা ঠিক করে দিয়েছে তার বন্ধু নয়ন, এবং সেখানে নাম্বার পর থেকে অদ্ভুত সব ঘটনা, কেমন গা ছমছম একটি জায়গা, এবং সে বলতে কোনো টুরিস্টই নেই সেখানে, লোকজনও খুব কম, এবং লোকজন তাকে দেখে কোনো এগিয়ে আসেনি, কথাও বলেনি, যে কেয়ারটেকার সেই বাড়িটি তাকে দেখিয়ে দিয়েছিল বা যে লোকটি তাকে, তারও অদ্ভুত আচরণ, এবং অবশেষে সেই গ্রামের মধ্যে একটি দোতলা বাড়ি দেখতে পেল, যেটা পাওয়া দেখতে পাওয়াটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, সেরকম একটা প্রত্যন্ত জায়গায় ওরকম একটি দোতলা বাড়ি। এবং সেই দোতলা বাড়ির সামনে আরো একটা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, খুব সুন্দরী একটি মেয়ে যার নাম লাবণ্য তাকে দেখতে পেল, এবং সে বলে সে ওইখানে এসেছে তার বুড়িমার ডাকে, অর্থাৎ তার গভর্নেস। এবং আমরা দেখলাম যে বুড়িমাটা খুব একটা ভালো ব্যবহার করছে না, এবং সে যখন সমরের সঙ্গে দেখা হলো, সমরকে সে রীতিমতন রাগ করে বের করে দিল সেখান থেকে। তারপরে কি হলো বা তারপরে কি হবে সেটা জানবো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে কুয়াশার তৃতীয় পর্বে। সঙ্গে থাকবেন। সমর রাগে ফুসতে ফুসতে বাইরে বেরিয়ে আসে। লাবণ্য ভালো নেই, মেয়েটাকে কোনোভাবে বিপদে ফেলা হয়েছে, কিন্তু কিভাবে তা সে জানে না। সমর নিশ্চিত ওই বুড়ির কোনো ভালো উদ্দেশ্য নেই, কিন্তু আগ বাড়িয়ে গিয়ে সে আরেকজনের বাড়িতে ঢুকে পড়তে পারে না তাকে সাহায্য করার জন্য। না, তাকে অন্য উপায় খুঁজে বের করতেই হবে, লাবণ্যকে উদ্ধার করতে হবে। সেই সাথে বুড়িটাকেও শাস্তি দেয়া দরকার। কিন্তু তার আগে জানতে হবে বুড়ির আসল উদ্দেশ্যটা কি, সে এখানে কি করছে, আর লাবণ্যর সাথে এমন ব্যবহার করার কারণটাই বা কি। কিন্তু এসব কিভাবে জানা যেতে পারে? একটাই উপায় আছে, বুড়িকে চোখে চোখে রাখতে হবে। সে কোথায় যায়, কি করে, কাদের সাথে মেশে, খুঁজে বের করতেই হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই। তারপর থেকে বাড়িটার উপর নজর রাখতে শুরু করলো সমর। ঠিক দুদিন পরের কথা, সমর দোতলা বাড়িটার খুব কাছেই আছে, কিন্তু খুব সাবধানে গা ঢাকা দিয়ে বসে আছে, যেন সহজে কেউ কিছু বুঝতে না পারে। বাড়িটার বাউন্ডারির পেছনের দিকে একটা একতলা বন্ধ ঘর আছে, সারাক্ষণ তালাবন্ধই থাকে। সমর টের পেয়েছে বুড়ি সন্ধ্যার পরে এই ঘরটার ভেতরে ঢুকে। আজকে সমর দেখবে বুড়ি ওখানে গিয়ে কি করে। সন্ধ্যাবেলায় বুড়ি ওই ঘরে ঢোকার একটু পরে আস্তে আস্তে সে ঘরটার দিকে এগিয়ে যায়। আগাছা আর জঙ্গল পার হয়ে ঘরটার পেছন দিকে চলে যায় সে। বন্ধ একটা জানালার খড়খড়ির ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। চারদিক নিঝুম অন্ধকার হয়ে আসছে। এমন সময় সমর দেখল ঘরটার ভেতরে মোমের হালকা হলুদ আলো জ্বলে উঠেছে, আর সেই আলো দেখা যাচ্ছে ঘরের ভেতরে অদ্ভুত সব দাগ কাটা। সেই দাগের ভেতরে অনেকগুলো কালো কালো পুতুল আর মোম জ্বালানো রয়েছে। কালো কালো এক ধরনের ধোঁয়ায় ঘর ভরে গেল, আর বুড়ি ঝমঝমে গলায় কি যেন ভিড় ভিড় করে বলছে,
শক্তিদা যোগ মিলে যা, আর আর মাত্র একদিন, মাত্র একদিন, তারপরই অমাবস্যা, তারপরই তোমার আকাঙ্ক্ষিত উপহার তোমার কাছে বলি দেব আমি। আবার জাগ্রত হবে তুমি, লাবণ্যকে আমি নিয়ে এসেছি ওর বাবার কাছে, ওর পৃথিবী থেকে, সবচেয়ে নিষ্পাপ মেয়ে লাবণ্য, আর মাত্র একদিন, ইতিহাস জাগ্রত হবে তারপর, ফিরে আসবে আমাদের গর্বের ইতিহাস, জাগ প্রভু গ্রহণ করো তোমার উপহার, শক্তি শক্তিদা শক্তিদা শক্তিদা।
সমর কিছুই বুঝতে পারে না, কি হচ্ছে এসব, বুড়ি কি করছে, কার সাথে সে কথা বলে, তাহলে কি বইপত্রে যেসব কথাবার্তা পড়েছে কালো জাদু সম্পর্কে, এই কি সেই কালো জাদু? কিন্তু কি উদ্দেশ্যই বুড়ির, আর কেনই বা সে এসব করছে? সবচেয়ে বড় কথা, এসবের সাথে লাবণ্যের কি সম্পর্ক? যেটাই হোক না কেন, সমরকে রহস্য ভেদ করতেই হবে। সে স্পষ্ট বুঝতে পেরেছে লাবণ্যর জীবন হুমকির মুখে, ছলনা করছে এই বুড়ি, এই বুড়ি একটা কালো জাদুকর, লাবণ্যকে এখানে নিয়ে এসেছে সে চালাকি করে। আসলে লাবণ্য কখনোই অসুস্থ ছিল না, এই বুড়ি কালো জাদু দিয়ে তাকে অসুস্থ করেছে, তার বাবার কানে মন্ত্রণা দিয়ে তাকে এখানে নিয়ে এসেছে মেয়েটাকে মেরে ফেলবে বলে। কিন্তু তার বড় রহস্য রয়ে যায়, ওই কালো ধোঁয়া ভয়ঙ্কর সব মন্ত্র পড়ে কার কাছে উৎসর্গ করতে চলেছিল বুড়ি লাবণ্যকে। সমর সেখান থেকে বের হয়ে আসে। আগামীকাল অমাবস্যা, বুড়ি বলেছে কালই সেই দিন, তার মানে তার হাতে মাত্র একদিন আছে লাবণ্যকে বাঁচানোর জন্য। কিন্তু তার আগেই তাকে রহস্য ভেদ করতে হবে। কিন্তু কিভাবে সে জানবে তাকে কি করতে হবে? বুড়ি বলছিল ইতিহাস আবার জাগ্রত হবে, আবার ফিরে আসবে। আবার ফিরে আসবে কোন ইতিহাস? হঠাৎ সমরের মাথায় একটা অদ্ভুত চিন্তা খেলে গেল। ইতিহাসের কথা বলছিল বুড়ি, তাহলে তাকে আগে জানতে হবে এই এলাকার ইতিহাস। রাজীব ভাইয়ের বলা গল্পগুলো মনে পড়ে গেল সমরের। এবার বুঝল তাকে কোথায় যেতে হবে। জেলা শহরের অনেক পুরনো লাইব্রেরি, আধা বেলার মধ্যে সমর ছুটে এসেছে সেখানে। তাকে খুঁজে পেতেই হবে সে এলাকার ইতিহাস। একের পর এক বই পাগলের মতো ঘাটছিল সে। আধ ঘন্টার মধ্যে সেই বইটা খুঁজে পাওয়া গেল যেটা সে চাইছিল, মধুপুরের ইতিহাস, প্রাচীনকালের সব জনপদ আর আদিবাসীদের কথা। অদ্ভুত এক সময় ছিল সেটা। কি সেই প্রাচীন ইতিহাস? সমর এক অদ্ভুত কিংবদন্তির কথা জানতে পারে। অনেক অনেক বছর আগের কথা, বাংলা তখন প্রাচীন এক রাজ্য, গভীর জঙ্গল আর খরস্রোতা নদ নদী, সাপত সংকুল বিপজ্জনক এক দেশ। এখানে টিকে থাকতে হলে মানুষকে হতে হয় শক্তিশালী, কৌশলী আর সাহসী। সেই সময় এখানে থাকত এক আদিবাসী গোত্র। অদ্ভুত সব আচার অনুষ্ঠান, পূজা প্রার্থনায় বিশ্বাস করত তারা। বন্যপ্রাণীর সাথে যুদ্ধ করে তাদের টিকে থাকতে হতো, তাই তাদেরকে দিত তারা দেবতার আসন। সেই সময় তাদের গোত্রে ছিল একটা ছেলে, সবার যে শক্তিশালী সেই কিশোর প্রচণ্ড সাহসী ছিল। তার নাম ছিল চণ্ড। একাই পাহাড়ে চড়ত, বিশাল সব গাছে চড়ে ফল পেড়ে আনত, এক হাতে মেরে ফেলতে পারত একটা বুনো হরিণ। গোত্রের বাকি সবাই তার এইসব গুণে মুগ্ধ হয়ে থাকত আর ভাবত বড় হলে তারা এই ছেলেকেই তাদের রাজা করবে। হঠাৎ একদিন ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একদিন এক ভয়ঙ্কর চিতাবাঘ আক্রমণ করে বসত ছেলেটাকে। প্রাণপণে লড়াই করল সে শেষ মুহূর্ত পর্যন্ত। না চিতাবাঘটাকে হারাতে পারে, না সে চিতাবাঘকে হারাতে পারে। অনেক সময় ধরে চলল এই যুদ্ধ। শেষমেশ দুজনেই মুমূর্ষ হয়ে পড়ে গেল মাটিতে, দুজনেই ক্ষত বিক্ষত মৃত প্রায়। গোত্রের সবাই তার জন্য কাঁদতে লাগল। সাহসী এই ছেলেকে তারা হারাতে চায় না। এমন সময় একজন রহস্যময় সাধু বাবার আবির্ভাব হল। অনেক অনেক দূর পাহাড়ের থেকে সে নেমে এসেছে। কামরূপ কামাখ্যার জাদুবিদ্যাও জানে সে, আরো জানে পৃথিবীর সব রোগের চিকিৎসা। সাধু বাবা বলল, আমি একে বাঁচাতে পারব। তারপর তিন দিন ধরে চলল তার চিকিৎসা। সাধু একটা ঘরে নিয়ে গেল ছেলেটাকে আর চিতাবাঘটাকে। ছেলেটার শরীর ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন হয়ে গেছিল বাঘের থাবায়। সাধু বাবা করল কি, চিতাবাঘটার হৃৎপিণ্ড নিয়ে সেটা বসিয়ে দিল ওই ছেলেটার শরীরে। বাঘটা মরে গেল আর চিতাবাঘের হৃৎপিণ্ড নিয়ে বেঁচে উঠল ছেলেটা। তারপর সাধু বাবা তো চলে গেল, কিন্তু গোত্রের লোকেরা টের পেল এই ছেলেটা তাদের আগে সহজ সরল সেই ছেলেটা নেই। সে পরিণত হয়েছে একটা হিংস্র ক্ষিপ্র সাপদে। চিতা বাঘের মতোই তার গতি, আর আছে কিছু অলৌকিক ক্ষমতা। তার গোত্রের লোকেরা ভয়ে পূজা করতে শুরু করলো চণ্ডের, আর চণ্ড তাদেরকে কথা দিল সে তাদেরকে রক্ষা করবে বাইরের সব শত্রু থেকে। যদি তার গোত্রের লোকেরা চিরকাল তাকে পুজো দিয়ে যায়, তার শক্তি বাড়ানোর কাজে লেগে থাকে চিরকাল। কিন্তু কিভাবে বাড়বে তার শক্তি? গোত্রের বাইরে থেকে খুঁজে আনতে হবে নিষ্পাপ একটা মেয়ে, তার রক্ত দিতে হবে চণ্ডকে। তার পরিবর্তে সে প্রতিজ্ঞা করল, কোনো দিনও সে নিজের গোত্রের মানুষের প্রাণ নেবে না। ধীরে ধীরে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠল চণ্ড। একের পর এক খুন করতে লাগলো সে ও তার গোত্র। তাদের এই অত্যাচার থেকে মুক্তি পেতে হাহাকার উঠল ঘরে ঘরে। অবশেষে একদিন চণ্ডের এই অত্যাচার থেকে মুক্তির পথ দেখা গেল। সেই সাধু বাবা যিনি চণ্ডকে দিয়েছিলেন অলৌকিক শক্তি, সেই সাধু বাবাই আবার ফিরে এলেন সেই একই পথ ধরে। নিজের শক্তি দিয়ে ধরে ফেললেন চণ্ডকে। একদিন তিনি বাঁচিয়ে দিয়েছিলেন চণ্ডকে, আর আজ নিরীহ মানুষদের উদ্ধার করতে তিনি হত্যা করলেন চণ্ডকে। কিন্তু ততদিনে চণ্ডের ক্ষমতা বেড়ে গেছে অনেকগুণ। নিষ্পাপ মেয়েদের রক্ত শুষে নিয়ে চণ্ডর আত্মা লাভ করেছে এক ভয়াবহ শক্তি। সাধু বাবা তখন করলেন কি, চণ্ডর আত্মাকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে ফেললেন। যে ঘরটাতে তিনি চণ্ডকে বাঁচিয়ে তুলেছিলেন তার ঠিক পাশেই ছিল একটা কুয়া। সেই কুয়াটাতেই সাধু বাবা চন্ডর আত্মাটাকে আটকে রাখলেন। চন্ডর ক্ষমতা শুধু এই কুয়া আর তার আশেপাশের কিছু এলাকাতেই সীমাবদ্ধ থাকবে। এরপর পার হয়ে গেল অনেক অনেক দিন। সে কুয়ার চারপাশে বিরাট জঙ্গল গজায়। চন্ডর নিজের গোত্রের লোকেরা কিন্তু সেই এলাকা ছেড়ে যায়নি। মধুপুরে এখন সেই জায়গাটায় তাদের একটা গ্রাম আছে। কেউ জানে না তাদের পূর্বপুরুষই হল চন্ড আর তার গোত্র। এখনো তারা পূর্বপুরুষের শিখিয়ে দেওয়া কাজ করে যাচ্ছে। 50 বছর পরপর চন্ডকে একজন করে মেয়ে বলি দেওয়া হয়। নিষ্পাপ সেই মেয়েগুলোর রক্ত শুষে চন্ড তার ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যখন চন্ড আবার এত শক্তিশালী হয়ে উঠবে যে সাধু বাবার সে কুয়া ভেঙে সে বের হয়ে আসতে পারবে। পড়া শেষ করে সমর হতভম্ব হয়ে বসে থাকে। সব রহস্য পরিষ্কার হয়ে গেছে। লাবণ্যর বুড়িমা এই জন্যই লাবণ্যকে ধরে এনেছে। এই বুড়ি হল সেই প্রাচীন গোত্রের বংশধর, আর লাবণ্যকে বলি দেয়া হবে চন্ডর কাছে, সেই জঙ্গলের ভেতরে কুয়ায়। আর এটাই রাজীব ভাইয়ের রহস্যের উত্তর। এই জন্যই এই এলাকাটা অভিশপ্ত। কেউ এই এলাকায় এসে হারিয়ে যায় না। শয়তানি সে গোত্রের লোকেরা তাকে মেরে ফেলে দেয় সেই কুয়া। আশেপাশে গ্রামের লোকেরা তাই এত ভয় পায় এই অঞ্চলকে। কিন্তু কিন্তু এখন কি করা যায়? কিভাবে বাঁচানো যাবে লাবণ্যকে? মনে মনে বুদ্ধি আটে সবর।
এই তো মা, আয় আমার সাথে, আয় আমার সাথে, আয়।
কোথায় যাব?
আমার সাথে। এই তো চলেই এসেছে প্রায়। আর একটু হাঁটতে হবে।
আর কত দূর?
এসে গেছি। ওই তো দেখা যায় আমাদের পবিত্র দেবতার ঘর। ওইখানে যে তোকে যেতে হবে এখন।
সমর বুড়ির পিছু নিয়েছে। জানে যে বুড়ি লাবণ্যকে নিয়ে যাবে সেই কোয়াটার কাছে, কিন্তু সেখানে না যাওয়া পর্যন্ত সমর লাবণ্যকে বাঁচাতে পারবে না। তাই চুপি চুপি সমর বুড়ির পিছে পিছে আসছিল। তার হাতে একটা বিশাল রামদা। এই রামদাটা সে পেয়েছে বুড়ির ঘর থেকে।
হে চন্ড, আজ রাতে পূর্ণ হয়ে যাবে তোমার সকল পিপাসা। 50 বছর ধরে যে দিনটির অপেক্ষায় ছেলেছি, সেই দিন আজ চলে এসেছে। আমার উপহার গ্রহণ করো, আর আমাকে শক্তি দাও। তুমি আজ বের হয়ে আসবে তোমার কারাগার থেকে। তুমি হবে সব ক্ষমতার অধিকারী। তার থেকে একটু ক্ষমতা আমাকে দিও। এই নাও তোমার।
এই না বুড়ি, এই না চন্ড, এই না তোর উপহার। লাবণ্যকে না, লাবণ্যকে দাস, তোর দাসীকেই কেটে ফেলে দিলাম এই কুয়ায়। তোর নিজের গোত্রের মানুষের প্রাণী তুই নে। তোর সব জাদু মিথ্যা হবে আজকে, তোর সব জাদু মিথ্যা হবে আজকে।
বুড়ি লাবণ্যকে নিয়ে এসেছিল বলি দেবে বলে, কিন্তু সমর এক ধাক্কা দিয়ে বুড়িকে ফেলে দিল চন্ডের কুয়ায়। সমর জানত চন্ডের কাজে লাগবে শুধু নিষ্পাপ মেয়ের রক্ত, আর বুড়ি তো মোটেই নিষ্পাপ নয়। আর চন্ডর প্রতিজ্ঞা ছিল সে নিজের গোত্রের কারোর প্রাণ নিতে পারবে না। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ায় চন্ডর সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। লাবণ্যর ওপর যে জাদুর প্রভাব ছিল সেটাও শেষ হয়ে গেল। স্বাভাবিক হয়ে উঠল সে।
লাবণ্য, লাবণ্য তুমি কি ভয় পেয়েছো?
না, এখন আর ভয় লাগছে না। এতদিন ভয় পেতাম, দারুণ ভয় পেতাম, এখন আর একটুও ভয় লাগছে না। আমাকে নিয়ে চলো বাবার কাছে।
চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, তোমার বাবার কাছেই নিয়ে যাব।
বুড়িমা কি আবার উঠে আসবে?
না, বুড়িমা আর কোনোদিনই আসবে না। শুধু বুড়ি কেন, যতদিন আমি বেঁচে থাকবো কেউ কোনোদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
সত্যি বলছো?
হ্যাঁ লাবণ্য, আমি তোমাকে ভালোবাসি।
সমর আর লাবণ্য ঢাকায় ফিরল। সমর নিজের উড়নচণ্ড জীবনের স্থিরতা খুঁজে পেয়েছে, লাবণ্য পেয়েছে ভালোবাসার ঘর। লাবণ্যর বাবা সমরকে হাসি মুখে মেনে নিয়েছিলেন। তিন মাস পরে অনেক ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। সমর আর লাবণ্য দুজনেই খুব সুখী। কিন্তু অভিশাপের হাত থেকে কি তারা মুক্ত হতে পেরেছিল? শেষ হয়ে গেল সমর, লাবণ্য, বুড়িমা আর চন্ডর গল্প। আজকের কাহিনী খুবই চমৎকার ছিল। আজকের কাহিনী লিখেছেন সিফাত মাহমুদ, তিনি নাট্যরূপ দিয়েছেন এটার। অভিশপ্ত এলাকা আজকের কাহিনীটির নাম। আর নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবেদ শাড়ি। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম বলে দিচ্ছি। সমরের চরিত্রে অভিনয় করেছেন শাকিল, রাজীবের চরিত্রে অভিনয় করেছেন রনি, নয়নের চরিত্রে মঞ্জু, লাবণ্যের চরিত্রে অভিনয় করেছেন দেখি বলতে পারেন কুমকুম, আর বুড়িমার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, এবং গ্রামবাসীর চরিত্রে অভিনয় করেছেন খালিদ। এবং এত চমৎকার সাউন্ড যেটা শুনছেন সেটাতে কাজ করবেন খালিদ এবং রনি দুজনই একসঙ্গে এবারের এপিসোডে। আর অনেক বন্ধু ইতিমধ্যে লিখে পাঠিয়েছেন, পুরো কুয়াশা টিমকে আমার তরফ থেকে তো ধন্যবাদ। যারা শুনছিলেন তারা প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছেন কুয়াশা টিমকে। এই মুহূর্তে পাঠিয়েছেন এথিকা, এথিকা লিখেছে ওয়াও দ্য স্টোরি, দ্য স্টোরি মাচ লাইক দ্য বারমুডা ট্রায়াঙ্গল, ইট ওয়াজ অস্টেরিয়াস। থ্যাংক ইউ এথিকা। ভৌতিক রাকিব লিখেছে আই হ্যাভ টু ওয়েট ফর নেক্সট কুয়াশা পর্ব টিল নেক্সট উইক, বাট দিস উইক সিমস টু মি ওয়ার্থ দেন ওয়ান মান্থ। ওকে, সবাই খুবই আজকেরটা খুব কাহিনীতে খুবই আনন্দ পেয়েছে বোঝা গেল। এশা লিখেছে হাই আপু, স্টোরিটা বেশ ভালো, কুয়াশাতে কিভাবে লেখা দিব পুরাটা বলো। কুয়াশাতে তুমি লেখা দিতে পারো, সেটা হচ্ছে কুয়াশা যদি গল্প যেটা প্রথম ঘন্টায় পড়ে শোনায় সে তো সেখানে আমাদের খুবই বাছাই যাচাই বাছাই চলে দুটো পড়বে। আর যদি তুমি স্ক্রিপ্ট লিখে পাঠাও দুটোই আমি বলছি, কিভাবে পাঠাবে সেটা আমি একবারে বলে দেবো। এখন বলছি তুমি যদি ছোট গল্প পাঠাও সেটা তুমি পাঠাতে পারো। আর তুমি যদি স্ক্রিপ্ট পাঠাতে চাও সেটা হতে হবে 16 ফন্টে, তোমাকে টাইপ করতে হবে 16 ফন্টে, মিনিমাম 30 পেজেস 30-35 পেজেস। আর ন্যারেশনের জায়গাটা যেভাবে আমি বলি সেটা বর্ণনা করে, বর্ণনা লিখে সেখানে নিচে লিখতে হবে, তারপর দৃশ্য এক, দৃশ্য একে যে চরিত্রগুলো আছে নাটকের অংশগুলো সেভাবে করে এভাবে করে সাজাতে হবে। ঠিক আমি যেভাবে বলি সেটা ফলো করলেই চোখের সামনে ভেসে উঠবে কি করে স্ক্রিপ্টটা তৈরি করতে হবে। আর পাঠাবে যে ঠিকানাগুলোতে সেটা বলে দিচ্ছি, ইমেল করে পাঠাতে পারো। ইমেল অ্যাড্রেস হচ্ছে কুয়াশার kuashaefm8920@gmail.com। আর এবিসির ঠিকানা রয়েছে, সেখানে পোস্ট করে পাঠাতে পারো বা কাউকে দিয়ে বা নিজে এসে দিয়ে যেতে পারো। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার এবিসি রেডিও, শুরুতে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা। এবিসি রেডিও নিচে সেকেন্ড ফ্লোর লিখতে হবে, না লিখলেও চলবে কোনো সমস্যা নেই। রিমন রায় লিখেছেন চিটাগং থেকে, ও মাই গড আপু, এটা কি স্টোরি শুনলাম, অনেক ভয় পেয়েছি। আর আর্যের ফুল নেম, আর্যের নাম হচ্ছে আমার নামই শারমিন, তুমি বোধহয় নতুন শুনছো কুয়াশা, যাই হোক স্বাগত তোমাকে। ডিজে নজরুল লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শারমিন আপু, আমি তোমাকে আর তোমার কুয়াশাকে ভুলতে পারি না। আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ শারমিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছে উজ্জ্বল দাস ধানমুড়ি থেকে, লিখেছে আমার মিষ্টি শারমিন আপু, রুমের লাইট অফ করে কুয়াশা শুনছি, আজকের কাহিনীটা অনেক ভয় ছিল। আচ্ছা, বিত্ত লিখেছে রামপুরা থেকে, স্টোরি ওয়াজ সো হরিবল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ গ্রেট। আচ্ছা ঠিক আছে, এটা খালিদ এবং রনির কৃতিত্ব আজকেরটার জন্য। আর সোহেল রানা লিখেছে কেরানীগঞ্জ থেকে, লিখেছেন শারমিন আপু তুমি কেমন আছো, আমি অন্তর রায়হান শাহাদাত ইয়াসিন সবাই মিলে শুনছি, খুবই ভালো কথা। আর কে একজন লিখেছে যেন আমি কেন নাটকের অংশে অভিনয় করি না, আসলে আমি তো ডাইরেক্টর হিসেবে কাজ করছি, এর মতো গল্পটা তো আমিই বলি, তো সেই ক্ষেত্রে নাটকে অন্যরা অভিনয় করছে, দুজন একই গলা সব জায়গায় থাকলে সেটা কি ভালো লাগবে শুনতে, সেই কারণে করা হয় না, তবে খুব যদি প্রয়োজন পড়ে যায় সেই ক্ষেত্রে হয়তো করতে পারি। এটা লিখে পাঠিয়েছিল জিনিয়া। আর সেতু ভাইয়া কেমন আছে জানতে চেয়েছ, খুব ভালো আছে। আরো লিখেছ ইজিপ্টের কোন স্টোরি শুনতে চাই, ইজিপ্ট নিয়ে কিন্তু অনেক ভীষণ ভালো, আমার যতদূর মনে পড়ে আমি খুব অল্প বয়সে পড়া, আমার ব্র্যাম স্টোকারের ড্রাকুলা পড়ার পর থেকেই সেভেন স্টার ইন দ্য স্কাই, দ্য মিস্ট্রি অফ সেভেন স্টার ইন দ্য স্কাই, ব্র্যাম স্টোকারই একটা লেখা আছে, খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি চেষ্টা করব ওটা যদি নাট্যরূপ আবার দেওয়া যায়, বইটা আসলে এগুলো এত রেয়ার কিছু বই, সেগুলি সবসময় পাওয়া যায় না, দেখি খোঁজ করে যদি পাই, এবং থ্যাংকস আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আপু কেমন আছো, আচ্ছা শারমিন আপু তোমার ভয় লাগে না, আজকের মেইন স্টোরিটা অনেক ভয়ঙ্কর, আমার মনে হয় লাবণ্যর দাদি লাবণ্যকে কালো জাদু করছে, রাকিব লিখেছে অনেক আগে এটা, অবশ্য লাবণ্যর দাদি নয় সে, বুড়িমা ছিল তার গভর্নেস। আচ্ছা স্যাডম্যান ছাড়াপাড়া থেকে লিখেছে শারমিন আপি কাল এক্সাম তাও শুনছি, প্লিজ আমার জন্য দোয়া কর, অবশ্যই একটু বেশি করে দোয়া করবো, যাতে কুয়াশার জন্য কেউ বলতে না পারে যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে। অরাশ লিখেছে শাহজাহানপুর থেকে, আজকের স্টোরিটা অনেকটা সাইলেন্ট হিল মুভির স্টোরির সাথে মিল আছে, এনিওয়েজ আমি ছবিটা দেখিনি, হতে পারে অনেক কিছু ভয়, অনেক কিছু তো মিলে যায় অনেক সময়। আমি মনি টাঙ্গাইল থেকে, আমি নদীতে একা মাছ ধরছি, কুয়াশা শুনছি, ভয় লাগছে আবার খুব ভালোও লাগছে। আশিক জুবায়েদ লিখেছে এক মাস পর শুনছি আপু তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি আশিক, তুমি নিশ্চয়ই তুমিও ভালো আছো। আপি আমি জিয়ন উত্তরা 14 নম্বর সেক্টর থেকে, আপি আজকের স্টোরিটা অসাম, আপি তোমার শো তারা রামপাম কয়টার সময় হয়? আচ্ছা জানিয়ে দিচ্ছি আমার শো তারা রামপাম প্রতি মঙ্গলবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত হয়, আবারও বলছি তারা রামপাম প্রতি মঙ্গলবার রাত 9টা থেকে 11টা, অর্থাৎ আগামীকালকে আমার শুনতে পাবে আমাকে তুমি। এমা লিখেছে চিটাগং থেকে, আপনি কেমন আছো, আপনি আমার এম কে যেন আর যে কিভাবে হব বলবে প্লিজ, আমি ক্লাস 9 পড়ি। আচ্ছা তুমি যখন ক্লাস 9 পড়ো এখন তোমাকে তোমাকে আর যে হওয়া নিয়ে ভাবার কোন দরকার নেই, আপাতত মন দিয়ে পড়াশোনা করো, তোমার স্বপ্নটাকে সবসময় রেখো, সেটাকে জীবিত রেখো, হ্যাঁ স্বপ্নটা যাতে অ্যালাইভ থাকে অলওয়েজ, পড়াশোনার ফাঁকে ফাঁকে স্বপ্নটাকে নিয়ে ভাবো, আর যেটা কিভাবে কথা বলে শোনো, আর সবচেয়ে বড় বিষয় কি জানো, আরজেদের কাজ যেটা হচ্ছে প্রচুর গান শুনতে হবে, কারণ এফ এম রেডিও হচ্ছে মিউজিক বেসড, সুতরাং তোমার গানের সম্পর্কে তোমার প্রচুর জ্ঞান থাকতে হবে, আর যেটা হবে সেটা যে সর্ববিষয়ে তোমাকে জ্ঞানী হতে হবে, মানে জ্ঞানী বলতে বোঝাচ্ছি যে সবকিছু সম্পর্কেই মোটামুটি একটা ধারণা থাকতে হবে, প্রচুর বই পড়তে পারো অনেক, এই সময় থেকে এটা কিন্তু খুব ভালো সময়, তুমি যদি চিন্তা করো বা বেছে নাও তুমি বড় হয়ে এটাই হবে, তো সেই স্বপ্নটাকে তোমাকে সবসময় দেখতে হবে। একটা কথা আমি সেদিন লিখেছিলাম আমার ফেসবুক স্ট্যাটাসে, যে সেই স্বপ্নই রাতে ঘুমোতে দেয় না, যে স্বপ্ন সফল হয়, ঠিক আছে, সুতরাং জেগে থাকো। ওকে, জামান লিখেছে উত্তরা থেকে, হাই আপু আজকের গল্পটা বড়ই রহস্যময় মনে হচ্ছে, ভালো লাগছে। ওকে, লিখেছে কেলটু গাজীপুর থেকে, আপু জানো আমি অনেক কিউট তাই তোমাদের শোটা চরম লাগো, আপু জানো তুমি আমি অনেক কিউট না তুমি অনেক কিউট, আমি বুঝি অফকোর্স তুমি অনেক কিউট, তোমার নামটাই তো ভীষণ মজার, আমার নন্টে ফন্টের কথা মনে পড়ে যাচ্ছে, কেলটুদের কথা। আচ্ছা এবার হচ্ছে অর্ণি, সুন্দর নাম তো, লিখেছে তুমি যদি শারমিন হও আমি হব শার, তোমাকে শুনতে শুনতে করবো লাইফ পার। ওকে থ্যাংক ইউ সো মাচ। শাহাদাত লিখেছে চিটাগং থেকে, শারমিন আপু আমার খুব ভয় লাগছে, বাসা থেকে বাথরুম করতে যেতে পারছো না, তাই লিখেছে, খুব নাইস একটা গল্প, খুবই ভয়ের গল্প। ওকে, সমরের হিস্ট্রি ইজ ভেরি হন্টেড, খুব ভয় লাগছে, নাম হচ্ছে রাফায়েল রাজশাহী থেকে। ওকে, মলয় দাস অভি লিখেছে হাতিয়া থেকে, লিখেছে আপুর সামনে এক্সাম, তারপরও কুয়াশা শুনছি, আজ যেন এক এটা যেন এক নেশা। থ্যাংকস আপু অ্যান্ড কুয়াশা টিম, এক্সামের জন্য দোয়া করবে, নিশ্চয়ই দোয়া করি, খুব ভালো করে পরীক্ষা দাও। নওশীন লিখেছে আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, আমি ক্লাস সেভেনে পড়ি, আমাকে ওয়েলকাম করো বাংলাদেশে। মধুপুর বলে কি রিয়েলি এমন একটা জায়গা আছে? আমার সেমিস্টার অবশ্যই আছে, ঢাকাই আছে, গাজীপুরের কাছে মধুপুর একটি জায়গা, গাজীপুরের ওদিকেই তো, টাঙ্গাইল মধুপুর না গাজীপুর না সরি টাঙ্গাইল থেকে ময়মনসিং যেতে পারে মধুপুর, আমি একবার গিয়েছিলাম মধুপুরে, তোমার খুব ভালো আনারস পাওয়া যায়, অনেক বড় বড় আনারস পাওয়া যায়, খুব সুন্দর জায়গা মধুপুর, সেদিকে একটা আছে। তবে এটা কোন, এটা একটা কাল্পনিক নাম এখানে দেয়া হয়েছে। আচ্ছা, এবার পড়ব হচ্ছে সঞ্জীবের SMS, স্বামীবাগ থেকে লিখে পাঠিয়েছে, শর্মিনা পি কেমন আছো, আশা করি আজকের কাহিনীটা অসম হবে। এটা কখন পাঠিয়েছে? সে তো তখন কাহিনী শুরু হয়ে গেছে, তখন তুমি শুনছি না। সানাউল্লাহ লিখেছে কিশোরগঞ্জ থেকে, কুয়াশা টিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট এবং তাদের কাহিনী সংগ্রহ করবার জন্য অনেক ধন্যবাদ। মুফরাত চিটাগং থেকে লিখেছে আমার পাশে, আম্মুর পাশে শুয়ে কুয়াশা শুনছি শর্মিনাপু। সোহেল লিখেছে গাজীপুর থেকে, শর্মিনাপু ঘটনাটা একটু কাল্পনিক ভালো লেগেছে, কুয়াশার অধিকাংশ গল্পই কাল্পনিক, ফিকশন, কুয়াশাতে যা আমরা শোনাই সেগুলো, কিছু কিছু সত্যি ঘটনা থাকে, সবসময় থাকে না, অধিকাংশ ফিকশন। তোমার নামটা শারমিন না হয়ে মিষ্টি আপু হলে ভালো হতো, কারণ তুমি কথাই বলো এত মিষ্টি করে, আই লাভ ইউ শারমিন আপু। এটা লিখে পাঠিয়েছে আদমজি থেকে, কথা আই লাভ ইউ টু কথা, তোমার নামটাও খুব মিষ্টি। কুয়াশা লিখেছে কি এটা সোলেমান, আচ্ছা লিখেছে আমার মনে হয় ক্রিমিনাল, ওখানে ক্রিমিনাল আছে। আর মোহাম্মদ বোরহান লিখেছে হাই আপু কেমন আছো, আমি আপনার অনেক ভালো বন্ধু, আই লাভ কুয়াশা, উত্তরা থেকে লিখেছে। রেডিও লিখে পাঠিয়েছে, আচ্ছা যে পাঠিয়েছে তার নাম হচ্ছে রেডিও, লিখেছে SMS করলে পড়ো না কেন, মন খারাপ হয়ে গেছে, এই যে পড়ে দিলাম এখন, কুয়াশাতে তো গল্প শোনাই, সেখানে তো SMS পড়বার কোনো অবকাশ নেই, সেটা তো যারা নিয়মিত কুয়াশা শোনে সবাই জানে, তুমি হয়তো নতুন যোগ দিয়েছে তাই জানো না, কিন্তু আমি শেষে পড়ে দিই সবার পাঠানো SMS। ওকে আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড, আমি ক্লাস সেভেনে পড়ি, আমাকে ওয়েলকাম করো বাংলাদেশে। মধুপুর বলে কি রিয়েলি এমন একটা জায়গা, এটা কি পড়েছিলাম নাকি একটু আগে, রাইট পড়েছি, দুবার এসছে, এক রান সরি। শান্ত নশিনী থেকে আপু কুয়াশা শুনছি খুব ভয় করছে, আবির লিখেছে হ্যালো শর্মিন আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, কুয়াশা টিম কে থ্যাংকস। পুতুল লিখেছে টঙ্গী থেকে, শর্মিন আপু তুমি কেমন আছো, আপু অনেক ভয় লাগছে, ওরে বাবা আপু, আল্লাহ মনে হয় তোমাকে নিজের হাতে তৈরি করেছে, এর জন্য লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। কবির লিখেছে সিটি গ্রুপ থেকে, শর্মিন আপু আজকের কুয়াশা ভালো লাগছে, তোমাকেও থ্যাংকস। ওকে, কৃষ্ণা গাজীপুর থেকে, আচ্ছা কৃষ্ণা অনেক ধন্যবাদ। নয়ন লিখেছে বোম্বে সুইটস্যান্ড কোম্পানি লিমিটেড থেকে, আপু কুয়াশা টিমকে অভিনন্দন, 268 ঘন্টা অপেক্ষা করি কুয়াশা শোনার জন্য, আজকের গল্পটা দারুণ লেগেছে বা লাগছে, গা শিউরে উঠছে, থ্যাংক ইউ সো মাচ। আমিনুর লিখেছে ঢাকা থেকে, আপু খুব ভয় করছে। আচ্ছা, মোহন এবং আলামিন লিখেছে ঢাকা সাভার থেকে, আপু আপনি ভয় পান নাকি, কিন্তু ভয় আপনাকে ভয় পায়, হতে পারে, আমি তো ভয় পাই না, ভয় পেলে কি করে কুয়াশা করব। আর লিখেছে শিয়াম বিশ্বাস নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা আপু তোমার বার্থডে, আমার জন্মের তারিখ জানতে চেয়েছে, আমার জন্মের তারিখ খুবই সামনেই আছে, 19 নভেম্বর। আর রংপুর বয় লিখেছে আজকের কাহিনীর নামটা, কাহিনী শেষে বলার কাহিনীটা কি ও কেন শর্মিন আপু, আগে থেকে এমন কিছু নাম থাকে যদি আগে বলে দিই তাহলে বোঝা যাবে যে কি নিয়ে করছি, আমি সবাইকে শুরু থেকে রহস্য রাখতে চাই, এটা কুয়াশার খুব পুরনো নিয়ম রংপুর বয়, আমার মনে হয় আপনি সবসময় কুয়াশা শোনেন না। ওকে, আর শিয়াম বিশ্বাস আবারও লিখেছেন, তোজো লিখেছে ঢাকা থেকে, হ্যালো শর্মিন আপু হাউ ইউ, আই এম ফাইন তোজো। আর লিখেছে ওবায়দুল নরসিংদী থেকে, শিবপুর থেকে, ওকে। জসিম লিখেছে মিরপুর 2 থেকে, আরো লিখেছে বাবুল, রকিবুল আলম মঠবাড়িয়া পিরোজপুর থেকে, ওকে। সিদ্দিক হাটাজারি থেকে লিখেছে আমার কুশল জানতে চেয়েছেন, আমি ভালো আছি। তো আজকে কুয়াশা এই পর্যন্তই থাক, আগামী পর্বে আবারও কথা হবে, আর আমার সঙ্গে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে, গান হচ্ছে রাত 9টা থেকে 11টায় তারা রামপামে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন প্লিজ। আর আজকের মতো এখানেই থাকুক, শুভরাত্রি, টাটা।
This track was downloaded from FusionBD.com.